This track was downloaded from fusionbd.com.
উপহার দিয়েছেন, বছরের শেষে শেষ একটু ধাক্কা ছিল যে আসার কথা বলে উনি আসেননি, বাট আজকে স্টুডিওতে কিন্তু ঠিকই এসেছেন। আমরা এখন সরাসরি তার সাথে কথা বলবো, যিনি তার ভালোবাসার কথা জানানোর জন্য অনেক দূর থেকে এসেছেন। আপনাকে শুভ নববর্ষ জানাই। কেমন আছেন?
ভালো আছি, অনেক ভালো আছি।
অনেক ভালো আছেন আপনাকে দেখতেও মনে হচ্ছে যে অনেক ভালো আছেন। আর বড় কথা
হচ্ছে,
তোমাকে তো সবসময় সুন্দর লাগে, এক কথার কত বলবো। জাফরিন কেমন আছেন?
অনেক ভালো আছি।
আচ্ছা জাফরিন, আপনি প্রোগ্রামটি কতদিন যাবত শুনছেন?
আমি প্রায় দুই আড়াই বছর যাবত শুনছি।
দুই থেকে আড়াই বছর যাবত। আপনার কাছে কি মনে হয় এই প্রোগ্রামটিতে আপনি কেন আসতে চাইলেন?
আমি আসলে আমার জীবনের অনেকগুলো কথা আছে যেগুলো দ্বারা বন্ধুদের বোঝাতে চাই, যে ভালোবাসার কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি বোঝাতে চাই, আমার জীবনে যা যা ঘটেছে সেগুলো সব বলে কিছু জিনিস শেখাতে চাই,
শেয়ার করতে চান।
জি।
আচ্ছা জাফরিন, প্রথম কবে, কখন, কিভাবে আপনার জীবনে ভালোবাসা আসলো সেই কথাটি আমরা এখন জানতে চাই আপনার কাছ থেকে।
আচ্ছা ঠিক আছে। আমার হচ্ছে মানে ছোট থেকে খুব ইচ্ছা ছিল যে সায়েন্স নিয়ে পড়ে ডাক্তার হব।
আচ্ছা, আপনি এখন কি করছেন?
এখন আমি গত বছর ইন্টার পাস করেছি।
আচ্ছা আচ্ছা, এখন আমরা শুনি।
তো তারপর আমি এইটে খুব অসুস্থ থাকার কারণে মানে নাইন উঠার পর সায়েন্সটা পাই না আমি।
আচ্ছা।
তো না পাওয়ার কারণে কমার্স নিয়ে ভর্তি হতে হয়, অনেক মন খারাপ থাকে আমার, যে ছোট থেকে একটা স্বপ্ন ছিল সেটা পূরণ হলো না। তারপর একটা কথা সবসময় বিশ্বাস করতাম যে আল্লাহ যা করে সবসময় ভালো জন্য করে, এর পিছনে কিছু না কিছু ভালো কিছু থাকে। তারপর কমার্সে ভর্তি হওয়ার পর কয়েক মাস যাওয়ার পর আমার বাবা চিন্তা করে যে একজন টিচারের খুব দরকার অ্যাকাউন্টিং করার জন্য। তো আমার ছোট বোন আবার যে স্কুলটায় পড়তো সেখানের হেড স্যার আবার আমাকে খুব আদর করত।
আচ্ছা।
তো ওখানে আমি প্রায় যেতাম আমার ছোট বোনকে নিয়ে, তো ও ওখানকারই টিচার ছিল। তো তারপর যাওয়ার পর একদিন স্যারকে হঠাৎ করে বললাম যে স্যার আমার একজন কমার্সের টিচার দরকার, আপনি একজন স্যার দেন। তারপর স্যার আর কি সেদিনই ওকে ফার্স্ট দেখলাম, বলল যে
উনি কি স্কুলেরই টিচার ছিলেন নাকি?
আচ্ছা আচ্ছা। তারপর পরে আমাদের বাসায় 22 তারিখ নিয়ে আসলো, ফেব্রুয়ারির 22 তারিখ 2005 সালে। তারপর বাবার সাথে কথাবার্তা হওয়ার পর 25 তারিখ থেকে আমাদেরকে পড়ানো শুরু করলো, আমাকে এবং আমার ছোট বোনকে
একসাথে দুজনকে।
তারপর পড়াচ্ছে, তো এক দেড় মাস পড়াচ্ছে ঠিক মতোই পড়ছিলাম। এক দেড় মাস পর থেকে হঠাৎ কেন জানো মানে ও তাকানো দেখে আমি কিছু বললে খুব মনোযোগ দিয়ে শুনতো,
মানে যেখানে ছাত্রী মনোযোগ দিয়ে শুনতো সেখানে শিক্ষক মনোযোগ দিয়ে শুনতো। আচ্ছা।
হ্যাঁ, এসব দেখে আর কি ওকে ওর প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে থাকে।
আচ্ছা, উনি কি কিছু বলেছিলেন কখনো, কোনো কিছু প্রকাশ করেছিলেন?
না না,
চাহনি ছাড়া
না, কখনো কিছু প্রকাশ করেনি। এমনি মানে আমি কিছু বললে খুব মনোযোগ দিয়ে শুনতো,
আচ্ছা,
যেভাবে তাকায় থাকতো আবার কথাটাও খুব মনোযোগ দিয়ে শুনতো।
আচ্ছা।
তারপর একদিন ওর মোবাইল দেখছিল আমার ছোট বোন, দেখতে দেখতে হঠাৎ দেখলো যে ওখানে আর কি ওর কিছু মেয়ে ফ্রেন্ড ছিল, ওদের এসএমএস। তো আমাকে আমার ছোট বোন দেখালো, আমার কেন যেন খুব মন খারাপ হয়ে গেল।
আচ্ছা।
তো আমি তখন চিন্তা করি
এটা তো অন্যায় কাজ, শিক্ষকের মোবাইল ঘাটাঘাটি করা এটা তো একদম উচিত না।
আমার ও চলে যাওয়ার পর আমি চিন্তা করলাম যে ওর ফোনে এসএমএস থাকতেই পারে, আমার মন খারাপ হওয়ার কি আছে। কিন্তু পরে বুঝতে পারলাম যে হয়তো ওকে আমি ভালোবাসতে শুরু করছি, সেজন্যই আর কি জেলাস ফিল হচ্ছিল এসএমএস দেখে। তারপর পরে আমি হঠাৎ করে ওকে একদিন বলি যে আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করব।
আচ্ছা।
পড়ার মাঝে, তো
মানে ফ্রেন্ডশিপটা কি পড়ার মাঝে হবে?
হ্যাঁ।
আচ্ছা,
মানে কথা বলার একটু সুযোগের জন্য কথা বলবো। এমনি যখন পড়াতে আসতো না কোনো এক্সট্রা কোনো কথা বলতো না।
আচ্ছা, শুধু পড়াশোনা নিয়ে।
তারপর পরে আমার ছোট বোনেরও আবার ওকে খুব পছন্দ ছিল, তো দুজন মিলেই বললাম যে ঠিক আছে দুজনেই ফ্রেন্ডশিপ করব। তো ও কেন যেন আমার ছোট বোনের সাথে ঠিকই ফ্রেন্ডশিপ করলো, আমার সাথে ফ্রেন্ডশিপ করতে যাচ্ছে না।
উনি তখন কি পড়াশোনা করতেন? তো অবশ্যই
হ্যাঁ, ও অনার্স সেকেন্ড ইয়ারে পড়তো।
আর আপনি তখন ক্লাস 9-এ?
9-এ।
আচ্ছা, তারপর?
তারপর আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইলো না, আমার তো মন খুব খারাপ হয়ে গেল যে কি ব্যাপার, আমার সাথে কেন ফ্রেন্ডশিপ করতে যাচ্ছে না। আমি এক পর্যায়ে আমার চোখ থেকে পানিও পড়ে গেছিল যে আমার সাথে কেন ফ্রেন্ডশিপ করবে না। ও এরকম দেখে তারপর বলে ঠিক আছে আজকে থেকে আমরা ফ্রেন্ড, কিন্তু পড়াশোনা করতে হবে।
আচ্ছা,
এমন না যে পড়াশোনা ফেলে শুধু গল্প করবো।
এমন
ধরো আমাকে সপ্তাহে 3 দিন পড়াতে যেত, তো বললো যে পড়াবো, পড়ানো টানো শেষ হবে তারপর কথা বলবো। তারপর পড়ানোর মাঝে মাঝে আমি জিজ্ঞেস করতাম যে আচ্ছা আপনার কি রকম মেয়ে পছন্দ। হ্যাঁ,
ফ্রেন্ডশিপ হয়ে গেছে
তো তখন বলতো যে আমার আমার ছোট থেকে ইচ্ছা আমার বউটা অনেক ফর্সা হবে। তারপর বলতো যে অবশ্যই চুল বড় থাকতে হবে। এখন ও যা যা বললো সবকিছু আমার সাথে মিলে গিয়েছিল, কিন্তু আমার চুল তখন এত বড় ছিল না। আমার মন খারাপ হয়ে গেল যে চুল বড় তার মানে তো আমাকে পছন্দ করে না। তারপর পরে একদিন আমি নিজেই, ও আমাকে একটা নোট দিয়েছিল ব্যবসার পরিচিতি, ওইটার নিচে ওর নাম্বার ছিল।
আচ্ছা,
তো আমি রাত্রেবেলা আমার মানে খালু ছিল সেদিন, আমাদের বাসায় বেড়াতে এসেছিল, রাত্রে সবাই ঘুমানোর পর আমি ফোনটা চুরি করে নিয়ে আসি আমাদের রুমে। নিয়ে আসার পর ওকে ফোন দিই, ফোন দেই যে কেমন আছেন, ফ্রেন্ডশিপ করলেন একবার তো ফোনও দিলেন না, এগুলো এগুলো বলি, তারপর কথা বলে রেখে দেন। এখন পরদিন থেকে সুযোগ খুঁজতে থাকি যে কিভাবে ফোন করা যায়। আবার ফোন নিয়ে এসে ফোন দেই যে দেখা গেছে যে একটা অঙ্ক পরদিন আসলে সেটা করে নেওয়া যাবে বা অঙ্কটা আমি পারি। তারপরে ফোন দিছি যে আসলে অঙ্কটা বুঝতেছি না একটু
বলেন
যে পাচ্ছি না, তো ও হয়তো বুঝতে পারতো। তো এরকম প্রায় রাত্রে ফোন দিতাম, ফোন দিতে দিতে আমাদের সবচেয়ে মজার বিষয় কি যে আমরা প্রথমেই আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, বাবু আমাকে প্রপোজ করছে, এভাবে আমাদের রিলেশনটা শুরু হয়নি।
আচ্ছা,
মানে দুজনেই দুজনকে অনেক পছন্দ করতে করতে আস্তে আস্তে দেখা গেছে যে
কথা হচ্ছে।
হ্যাঁ, আর সবচেয়ে মজার বিষয় কি আজকে আমাদের 5 বছর হলো
আজকের দিনে।
আজকে
বাবা বাবা, কংগ্রেচুলেশন।
অনেক খুশি যে আজকের দিনে এখানে আসতে পারছি। তারপর এরকম কথা হতে হচ্ছে ফজরে আজান দিয়ে দিছে, তখন তো আমাকে হঠাৎ করে বলে কি যে ও আবার সিগারেট খেত আর কি।
আচ্ছা আচ্ছা,
তো আমি বললাম যে আপনি এত স্মোক করেন কেন, ছেড়ে দেওয়া যায় না।
যখন একটু জোরে বলতে হবে,
তো আমি বললাম যে এটা ছেড়ে দেন। ও বলছে যে ঠিক আছে এক সপ্তাহ ছাড়বো। কি সপ্তাহে? বলে যে আমার হাত ধরতে হবে।
আচ্ছা,
হাত ধরলে?
ততক্ষণ পর্যন্ত তো আপনারা কেউ কাউকে বলেননি যে ভালোবাসেন, শুধু কথা হচ্ছে ফোনে।
হ্যাঁ, বলছে যে আমার হাত ধরতে হবে, তুমি ধরো কালকে আমার হাত ধরলা, আমি নেক্সট 7 দিন খাবো না।
আচ্ছা,
তো আমি এটা শুনে কোথায় বলবো যে কি ব্যাপার, হুট করে আমার হাত ধরতে যাচ্ছে, আমি কিছুই বললাম না। আমার এটা শুনে মনে হচ্ছে ভালোই লাগলো। তো আমি বলছি এটা কেমন কথা, হাত কেমন ধরতে দেবো, বাসায় তো দেখা হয়, বাসায় সবাই থাকে। তো বলছে ঠিক আছে বাইরে দেখা করবো আমরা। তারপর পরে আমি আর সেদিন কিছু বলি না, ও এমনি ফজরে আজান দিয়ে দেয়, তখন আমাকে বলে আর কি, আমাকে বলে। তারপর বলার পর পরদিন আমি ওর সাথে বাইরে যাই, 10 নম্বরের দিকে যাই। তো যাওয়ার পরে ওর, আমি তখনও কিছু বলি না যে আমি যে আসলে ওকে পছন্দ করি, তো ওর অ্যাটিটিউড দেখে যে কেমন যেন পাগলের মতো ভালোবাসে। আর আমার খুব ইচ্ছা ছিল যে আমাকে যে রেহনা হে তে দিল মে ছবিটা দেখতাম, আর ভাবতাম ইস আমাকে যদি এরকম কেউ ভালোবাসতো। তো তখন সেদিন ওর এসব অ্যাটিটিউড দেখে আমার মানে খুব ভালো লাগলো যে আমাকে এভাবে কেউ ভালোবাসে। তো তখন আমি কিছু তখন কিছু বলিনি, রাতে এসে ফোন দিই বাসায়। ফোন দেওয়ার পর আমি বলি যে আমিও বলি যে আই লাভ ইউ।
ফোনটা কি সেই খালুর মোবাইল থেকেই? আচ্ছা,
খালুর মোবাইল
শুনছি এখন।
হ্যাঁ, বাইরে।
আচ্ছা,
তারপর পরে এভাবে কথা হতে থাকে। তো এর মাঝে আমার খালুরা তো চলে যায়, তো এখন কিভাবে কথা বলবো, ফোনে তো কথা হচ্ছে না। এবার কথা শুরু হয় চিঠির মাধ্যমে, কারণ বাইরে তো বাইরেও বেশি যাওয়া হতো না। চিঠির মাধ্যমে ও যখন আসতো তখন আমি চিঠি দিতাম, আর ও লিখে নিয়ে আসতো, ও আবার দিয়ে দিত, আমারই বেশি দেওয়া হতো চিঠি। তারপর চিঠিতে শুধু লিখতাম যে রাত্রে কথা বলতে ইচ্ছা করে, কথা বলতে ইচ্ছা করে। তারপর ও আর কি আমার জন্মদিনের দিন আমাকে একটা ফোন গিফট করে। তারপর এরকম কিভাবে দেখা করব কিভাবে দেখা করব চিন্তা করলাম যে স্কুল আর বাসায় তো কোথাও যেতাম না আরকি। তো একদিন স্কুল থেকে বের হয়ে ওর সাথে চলে যাই ঘুরতে। তো আমরা এরকম একদিন না দেখা হলে দেখা যেত যে রাত্রে ও ফোনে যখন কথা বলতেছে ও কান্দতেছে আমিও কান্দতেছি, যে দেখা হয় নাই, খুব খারাপ লাগতো। তারপর পরে কখন পড়াতে আসবে সকালে।
এই যে আপনাকে ফোন দিল, আপনার বাসা থেকে টের পাইনি যে আপনাকে ফোন দিয়েছে?
না, আমি লুকিয়ে লুকিয়ে কথা বলতাম।
আচ্ছা,
দেখা যেত যে একটু পর পর বাথরুমে যেতাম, আর বাসা সবাই তো বলতো
আমাদের এক বন্ধু এসেছিল তাই না, বাথরুমে কল ছেড়ে
কথা বলতো, যিনি সব
দিতেন না পায়।
তো আমারও এরকম কিছুক্ষণ পর পর বাথরুমে গিয়ে কথা বলতে হতো, আর সবাই তো বলতো যে ও এত বাথরুমে যায় কেন, সমস্যাটা কি? তো তারপর আর রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়তো তখন কথা বলতে পারতাম। তারপর একদিন দেখা গেল যে বাসায় আর কি আস্তে আস্তে জেনে যায় যে আমার কাছে ফোন আছে।
কিভাবে?
কিভাবে জেনে যায় যে হয়তো আমি বাথরুমে যখন যেতাম না হয়তো কেউ
ফলো করেছে।
কিভাবে কথা বলবো, ফোনটা খুব লুকিয়ে রাখতে হতো, নিচে লুকিয়ে রাখতাম অফ করে, তারপর রাত্রে কথা হতো। আর স্কুল থেকে বের হয়ে একদিন বিকাল বেলা আর কি আম্মু আমাকে আনতে যায় স্কুলে, হঠাৎ করে কেন যেন, তো সেদিন আর কি আর দেখা হয় না ওর সাথে। তো খুব খারাপ লাগে, বাসায় এসে খুব অনেক কান্নাকাটি করি যে আজকে দিনটা দেখা হলো না। তারপর পরে পরদিন ভোরে অপেক্ষা করতে থাকে কখনো পড়াতে আসবে কখনো পড়াতে আসবে, তবে বাসায় তখনো হয়তো বুঝতে পারেনি যে ওর সাথে আমার। তারপর একদিন স্কুল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যেও যে দেখা তো করতেই হবে ওর সাথে, আর 10 নম্বরের দিকে তো একটু বৃষ্টি হলে পানি
জমে যায়।
তো অনেক পানির মধ্যে একটা রিক্সা পাই, ও তখন আবার ওই যে স্কুলটাতে ওটাতে কোচিং করাচ্ছিল।
আচ্ছা আচ্ছা।
তো আমি যাই, যাওয়ার পর প্রায় হাঁটু পানি থাকে, তো রিক্সাওয়ালা তো আর দাঁড়াবে না, আমাকে পানির মধ্যে নামাই দিয়ে চলে যায়। আর এদিকে ওকে ফোন দিই যে আমি দাঁড়ায় আছি, অনেকক্ষণ পর আসে। প্রথমে একটু রাগ হয় যে বৃষ্টির মধ্যে আসার কি দরকার ছিল শুধু শুধু, তারপর পরে পানির মধ্যে দুজন মিলে হাঁটতে থাকে। এখন আমি ওর হাত ধরে এমন জোরে জোরে টানতে থাকি সামনে যে ড্রেন আর খেয়ালি হাঁটু পানি, তো এখন টানতে টানতে আমি পড়ছি আগে ড্রেনের মধ্যে, ওকে সহ পুরো ড্রেনের মধ্যে পড়ছি।
মানে দুজন ড্রেনের ভিতর পড়ে গেছেন?
হ্যাঁ, দুজন একসাথে ড্রেনের মধ্যে পড়ে গেছে, কি যে অবস্থা। তারপর খুব ও অনেক পায়ে ব্যথা পাচ্ছিল, এখনো
মোবাইল তো তারা গেছিল তো ওই দিন নাকি?
হ্যাঁ, মোবাইলের তো অবস্থা খারাপ একবারে পানি টানি ঢুকে। তারপর পরে এভাবে খুব মজা হতো যে স্কুল থেকে বের হয়ে চলে যেতাম ওর সাথে দেখা করতে, তো বাসায় জেনে যায় যে স্কুল থেকে এরকম আমি বের হয়ে যাই। তারপর পরে আম্মু বাবা সবাই, একদিন হচ্ছে কি আমার ফ্রেন্ডের আর কি সরি আমার কাজিনের বার্থডে ছিল, তো সবাই মিলে ফ্যান্টাসি কিংডম যাবে, তো আমি স্কুলে ছিলাম, তো সেদিনই আমি ওর সাথে বের হয়ে গেছি ঘুরতে।
আচ্ছা,
তো এখন সবাই তো যাবে, আমার ছোট খালু বলছে যে সবাই যাচ্ছি ও যাবে না, ওকে নিয়ে যাই স্কুল থেকে হেডমিস্ট্রেস কে বলে নিয়ে যাই।
ধরাটা ওই দিনই খেয়ে যায়।
হ্যাঁ, তারপর সবাই যায় ওখানে, আম্মু ঢুকে ভিতরে ঢুকে তারপর ক্লাসে মেয়েরা বলে যে না ও তো আসেনি আজকে। আর এদিকে আমার ছোট বোন আর আমার এক ফ্রেন্ড ছিল শীলা, ওরা দুজন আমাকে এত পরিমাণ হেল্প করছে, মানে আমার ছোট বোন আমার জন্য মায়ের খাইছে, তারপর ওরা কখনোই কিছু বলেনি, মানে প্রচন্ড হেল্প করছে। আমার ছোট বোন তখন তাড়াতাড়ি করে এসএমএস পাঠাইছে যে আপু আম্মুরা সব জেনে গেছে, তুমি বাসায় এসে কি বলবা, এখনই ঠিক করো। তো পরে আমি তো ভয়ে ওকে বলতেছি যে আল্লাহ বাসায় জেনে গেল এখন কি করব। পরে বাসায় গিয়ে বাবা বলে যে আবার একদিক থেকে না আমার বাবা মাকে যখন যা বলতাম বিশ্বাস করত, কখনো আমার প্রতি কোনো ই করত।
বড় মেয়ে ছিলেন আপনি?
হ্যাঁ, বড় মেয়ে। তারপর আমি বললাম যে বাবা আসলে আমার এক ফ্রেন্ড তো আসেনি, আমি ওর বাসায় গিয়েছিলাম, শিলার কথা বলছি যে ওর বাসায় গিয়েছিলাম। তো পরদিন দেখা যায় যে সকালবেলায় শিলা আসছে। এখন গেট দিয়ে ঢুকতেই বাবা জিজ্ঞেস করছে যে শিলা হ্যাঁ তোমার বাসায় তো কালকে ও গিয়েছিল না? তো না আঙ্কেল কই কখন গেছিল?
হ্যাঁ
ও তো কিছুই জানে না, মানে ওর সাথে আমার কোনো কথাই হয়নি। তো এখন আমি কি করব ভয়, আর বাবা তো অনেক বকাবকি। তবে বাবা এটা চিন্তা করেনি যে আমি
কোন ছেলের সাথে,
বাবা বলছে হয়তো ফ্রেন্ডরা মিলে কোথাও গেছিল, আর কখনো এমন করবা না। তারপর সেদিন আর কিছু বলেনি। তো এরপর আস্তে আস্তে আমার টেস্টের সময় ঘুমিয়ে আসে, তখন বাসা থেকে আস্তে আস্তে জানতে পারে যে রিলেশনটা আসলে ওর সাথে।
আচ্ছা।
তারপর জানতে পারার পর ও চিন্তা করে যে থাক, বাবা এমনি ওর সাথে কখনো খারাপ বিহেভিয়ার জানার পরেও, তারপরে ও চিন্তা করে যে থাক কখনো কিছু বলাচ্ছে আর পড়াবে না। বলে দেয় যে আঙ্কেল আমার সামনে পরীক্ষা, আমি এখন আর পড়াতে পারছি না।
আচ্ছা।
তারপর পরে এদিক থেকে আমার বাসা থেকে আমাকে একা বের হতে দেয় না কোথাও, মানে ওর সাথে টোটালি দেখা বন্ধ। তখন আমার কি করব, মানে কোচিং এ নিয়ে যায়, আইডিয়ালি যে টেস্ট কোচিং হচ্ছে ওখানে নিয়ে যায়। প্রথম কয়েকদিন তো দেখা যায় যে কোচিং এ দুইটা ক্লাস করে বের হয়ে গেছি ওর সাথে দেখা করতে। তো তারপর বাসা জেনে যায় যে আমি বের হয়ে যাই, আম্মু কন্টিনিউয়াসলি বসে থাকে ওখানে, মানে আমাকে ক্লাসে দিয়ে ক্লাস যতক্ষণ শেষ না হবে ওখান থেকে উঠবেই না, বসেই থাকবে,
মানে একদম কড়া গার্ড চলছে।
হ্যাঁ কড়া গার্ড চলছে। তারপর এখন কি করি, এর মধ্যে আমার এক ফ্রেন্ড আছে তিথি, ঐশী, ওরা সবসময় একসাথে থাকে। তো ঐশী যে ও আবার বোরখা পরে পুরা মেকআপ সহ। তো আমি একদিন চিন্তা করলাম হঠাৎ, মানে কিভাবে দেখা করবো, অনেকদিন দেখা হয় না। এখন ঐশীকে বললাম যে ঐশী তুই তো কোচিং এ আছিস, তোর বোরখাটা আমাকে দে, আমি তো বসে থাকি কিভাবে যাব, তোর বোরখাটা আমাকে দে, আমি ক্লাস শেষ হওয়ার আগে চলে আসবো। তো ওরাও বলে ঠিক আছে, ওরাও আমাকে রেডি করাই দেয়, বোরখা টোরখা পরাই দেয়। তো আম্মু সামনে দিয়ে আমি বের হয়ে চলে যাই বোরখা। তারপর ওর সাথে দেখা করি, সেদিন দেখা করে দুই ঘন্টার মধ্যেই চলে আসি, জানে না। এভাবে প্রথম দিন দ্বিতীয় দিন যাই দেখা করে আসি চলে আসি, বুঝে না। তৃতীয় দিন আম্মু আমাকে বুঝে ফেলে।
কিভাবে
কিভাবে জানো? আম্মু পরে আমাকে কথা শোনায় রিক্সায় যে হ্যাঁ তুই কি ভাবছিস, মা চিনবে না যতই তুমি নাক ঢাকো, চোখ দেখেই মা চিনে ফেলে মেয়েকে। তারপর আম্মু চিনে অনেক বকাবকি করে যে এখনো তুমি ঠিক হও নাই। এর মধ্যে আমার মোবাইল নিয়ে যায়, আবার মোবাইল নিয়ে যায়, ফার্স্ট মোবাইলটা তো নিয়ে গিয়েছিল, আবার আমার মোবাইলটা নিয়ে যায়। তো আমি তো খুব কান্নাকাটি করি যে আবার কথা বলতে পারবো না, মানে আমাদের এমন একটা সময় ছিল যে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে বলবো যে এই যে এখন ঘুমাচ্ছি,
মানে প্রত্যেকটা খবর আদান প্রদান হতো।
হ্যাঁ আদান প্রদান হতো। তারপর একটেল জয়ের তখন আর কি দেখা গেছে যে প্রথম তিন মিনিটের টাকা কেটে সারা রাত ফ্রি। তো আমরা দেখা যেত যে
প্রেম করতে অনেক সুবিধা হতো তখন।
হ্যাঁ আমরা বলতাম যে আচ্ছা আসো ঘুমাই, ঘুমাই বলে যে কানে ফোন নিয়ে রাখতাম, ওভাবেই ঘুমিয়ে পড়তাম, মানে ওভাবে না ঘুমাইলে ঘুম আসতো না, ওর নিঃশ্বাসের শব্দ পাচ্ছি তারপর ঘুমটা আসতো। তারপর পরে এরকম ফোনটা নিয়ে যাওয়ার পর তো খুব কাঁদতে থাকি, তখন ওই যে তিথি ঐশী ওদের ফোন থেকে কথা বলি। তো পরে ও একদিন বলে যে ঠিক আছে আমি একটা ফোন কিনেছি, তুমি তো আমি এখন কিভাবে বের হবো, দেখা যেত যে আম্মু বসে থাকতো বা ভাইয়া দাঁড়িয়ে থাকতো স্কুলের বাইরে। আমার ভাইয়া আবার প্রথম দিকে আমাকে খুব হেল্প করেছিল, তো কিন্তু পরে যখন ও বলে যে তুমি স্কুল থেকে বের হয়ে কেন দেখা করতে যাবা,
আচ্ছা আচ্ছা
এরকম বলতো, তো পরের দিকে আবার ও আর কি একটু অন্যরকম হয়ে গেছিল। তো পরে ও দাঁড়িয়ে থাকতো দেখে এখন আমি কিভাবে বের হবো, তো তিথি আর ঐশী গিয়ে ফোনটা নিয়ে আসে ওর কাছ থেকে, আবার একটা ফোন। তারপর ওইটা লুকিয়ে এবার বাসায় নিয়ে যাই। তো আমার ভাইয়া আবার কি করেছে, আমি আবার বোকার মতো আগের সিমটাই আবার ইউজ করছি।
আচ্ছা।
তো ও ফোন দিয়েছে, দেখেছে ফোন খোলা, তো পুরো বুঝে গেল
তোমার যে সিম ব্যবহার করছে ফোন আছে।
হ্যাঁ আবার আছে। তো বাসায় আবার চিল্লা চিল্লি যে তোমার কাছে ফোন আছে, তুমি আজকেই দিয়ে দিবে। আমার কাছে কোনো ফোন নেই, ওই সিমটা তো আমি আমার ফ্রেন্ডকে দিয়ে দিছি, তিথিকে দিয়ে দিছি, ওর কাছে আছে। তো তারপর এটা নিয়ে আর তেমন কিছু হয় না। তো তারপর স্কুলেও আবার গার্ড শুরু হয়ে যায়, কোচিং থেকে যে বের হবো বোরখাতেও তো ধরা পড়ে গেল, কিভাবে বের হবো। তারপর যে মানে স্যারের কাছে পড়তে যেতাম বিকালবেলা, ওখানে দেখা যেত যে তিনটা থেকে পড়া, ও তিনটার দিকে আসতো ওই কোচিং এর সামনে, এসে তারপর আমার চারটায় পড়া শেষ হতো, দাঁড়িয়েই থাকতো, আর আম্মুও যেত আমার সাথে, এক ঘন্টা পুরো আমার সাথে বসে থাকতো। বের হয়ে দেখতাম যে দূর থেকে একটু দেখা হচ্ছে, বাস এই দেখাতেই অনেকখানি শান্তি পেতাম। তারপর পরে তো পরীক্ষাটা শেষ হয়ে গেল আমার, ম্যাট্রিক পরীক্ষা, আর পরীক্ষার দিনও প্রত্যেক দিন যেত।
যখন বাসায় জানতে পারলো, মাধ্যমিক পরীক্ষার আগে তো বাসায় জানতে পারলো যে আপনার শিক্ষকের সাথে আপনার প্রেম চলছে, তো তখন কি শিক্ষক আপনার শিক্ষক হিসেবে নিয়োজিত ছিল না উনিও বরখাস্ত হয়ে গিয়েছিল?
না, উনি তো নিজে থেকেই বললাম না,
আচ্ছা পদত্যাগ করলো।
কিন্তু ও আর কি, মাঝে মধ্যে আমি যখন কোচিং করতাম আমার অ্যাকাউন্টিং এর ব্যাপারে, ও মানে পড়ালেখা অনেক কষ্ট করেছে কিন্তু পড়ালেখাটা কখনো বলছে পড়ালেখা ঠিক আছে, রেজাল্ট ভালো করতে হবে তোমাকে। যেমন অ্যাকাউন্টিং এর ব্যাপারে আমি তো এ প্লাস পেয়েছি অ্যাকাউন্টিং এ, তো ওর জন্য, সম্পূর্ণ ওর জন্য, কারণ আমার অবস্থা এত খারাপ ছিল, আমি পরীক্ষার সময় কিছুই পড়িনি, যা পড়েছি সব ক্লাস নাইনে ও যা পড়েছে সব ওগুলো দিয়েই পরীক্ষা দিয়েছে। কারণ টেস্টের সময় তো বাসায় খুব অবস্থা খারাপ, পড়ার মতো সিচুয়েশন ছিল না, দেখা যেত যে দেখা হচ্ছে না, মন খারাপ, কাঁদছি, পড়ার টেবিলে বসে পড়া আর হতো না। তারপর পরে পরীক্ষা শেষ হলো, পরীক্ষা শেষ হওয়ার পরে আমার তিন তারিখ, দুই তারিখ তো পরীক্ষা শেষ হলো, তিন তারিখের দিকে ও আমাকে, মানে বাসায় খুব প্রবলেম, আমি বের হতে চেয়েছি দেখে বাসা থেকে যে আমি একটু বাইরে যাব, না তোমাকে একা যেতে দেওয়া হবে না, কোথায় যাবে বলো, আম্মু যাবে সাথে।
This track was downloaded from fusionbd.com.
তাম বললাম আমার পরীক্ষা শেষ, এখন কি একটু যেতে পারবো না বাইরে? না, এটা নিয়ে খুব সমস্যা হচ্ছিল বাসায়, তো এগুলো আবার ও শুনলো। এর মধ্যে আমার বাবার দিকের কিছু আত্মীয় আছে যারা, বাবা আম্মু কখনোই কিছু বলতো, কিন্তু তারা ফোন করে আজে বাজে কথা বলার কারণে বাবা মেজাজ খারাপ হয়ে যেত। বাবা
মানে কি আজে বাজে কথা বলতো? তারা জানতো আপনার এইসব সম্পর্কের কথা?
হয়তো দেখা গেল যে আমরা রিক্সায় ঘুরছি, কেউ দেখে ফেলেছে, সেদিনই ফোন করে বলে দিবে যে এরকম আজে বাজে, যে মেয়েকে কন্ট্রোল করতে পারো না, এসব এসব কথা বলতো।
আচ্ছা, মানে বাবা মা যতটুকু রাগান্বিত হতো, আত্মীয় স্বজন ফোন দিয়ে তার সাথে রসকস যোগ করে আরো সেটাকে ছয় কে নয় বানানো হতো।
আচ্ছা, তারপরে এরকম বলার পরে বাবা এসে খুব রাগারাগি করে, তো আমি ওকে বলি কথাগুলো, বলার পর ও বলে যে আমি চাই না তুমি এভাবে কষ্টে থাকো, যে এদিকে আমার সাথেও আমিও কষ্টে আছি, তুমিও ওখানে বাসায় কষ্টে আছো, এভাবে তোমার উপর প্রেশার ক্রিয়েট করছে, ঠিক আছে তুমি তোমার বাবা মার কথাই শুনো।
আচ্ছা,
বাবা মার কথাই শুনো, তুমি আমাকে ভুলে যাও। ও তিন তারিখে কথাটা বলে, তো এটা হচ্ছে 2007 এপ্রিলের তিন তারিখ,
অর্থাৎ দু বছর হয়ে গেছে আপনাদের।
না,
2005 আপনাদের পরিচয় না?
হ্যাঁ হ্যাঁ,
2007,
দুই বছর। তারপর পরে এরকম বলার পর ও বলে ফোনটা অফ করে দেয় এই কথা, যে আমাকে ভুলে যাও, শুধু শুধু আমার জন্য তুমি বাসায় এত প্রবলেম, আমি চাই না। ও সবসময় বলতো তুমি খুলে বলো বাসায় যে বাবা আমি ওকে পছন্দ করি, যেহেতু বাসায় জানে, তুমি খুলে বলো যে বাবা আমরা তো খারাপ কিছু করছি না, আর আমার বাবা মারও লাভ ম্যারেজ করেছে।
আচ্ছা আচ্ছা,
তো বলতো যে সেক্ষেত্রে তারা তো ব্যাপারটা বুঝবে, আমি তো খারাপ কিছু করছি না। তো আমি না আবার এটুক সাহস পেতাম না যে বাবার সামনে গিয়ে বলবো এই কথাটা, কি না কি বলে, তো এই জন্য বলো ঠিক আছে তুমি বলতেও পারবা না, আবার এভাবে কষ্ট করবা, আমাকেও বলবা, তার চেয়ে তুমি আমাকে ভুলে যাও, তুমি বাসার কথা মেনে নাও। তারপর পরে আমি ওর ফোন অফ দেখে মানে খুব খারাপ লাগে, সেদিন সারা মাথায় নানান আজে বাজে চিন্তা আসে যে বাসায় এরকম খারাপ বিহেভ করছে, ও এরকম আমাকে ভুলে যেতে বলছে, তো আমি আমার বেঁচে থেকে কি লাভ, এরকম একটা চিন্তা ভাবনা আসে। তারপর পরদিন সকালবেলা বাবাকে হয়তো কেউ ফোন করে কিছু বলেছিল, যার জন্য বাবা এসে আমাকে বলে যে ফোন তুমি আজকে জমা দেবে, মানে খুব খারাপ ইয়ে করে বাবা আমার সাথে। তখন খুব খারাপ লাগে যে ও আমাকে বললো যে ওকে ভুলে দিয়ে বাবাদের কথা শুনতে, তো এদিকেও আমি কোনো আদর পাচ্ছি না, বা ওর কাছ থেকেও ওকে পাচ্ছি না, তো আমার বেঁচে থেকে লাভটা কি, বেঁচে থাকার তো কোনো দরকার নেই। এই চিন্তা করে আমি একটা ভুল ডিসিশন নিয়ে ফেলি, আমি মানে সুইসাইড করার চিন্তা ভাবনা করে পয়জন খেয়ে ফেলি। তো খাওয়ার পর আমি বাসায়, তখনও কেউ জানে না, তো
পয়জনটা আপনি পান কোথায়?
পয়জনটা বাসায় ছিল,
মানে
বাসায় ছিল
কীটনাশক মারার কোন ওষুধ? আচ্ছা,
কীটনাশক ওষুধ, সেটা আর কি খেয়ে ফেলি। তো খাওয়ার পর আমি চিন্তা করি যে যেহেতু মরেই যাব, মানে আমি তার আগের দিন দুদিন ধরে না খাওয়া ছিলাম, না খাওয়া ছিলাম, একে তো না খাওয়া, খালি পেটে আমি ওটা খেয়েছি, মানে ভিতরে তো খারাপ লাগতে শুরু হয়েছে। তো আমি চিন্তা করি যে যেহেতু আর থাকবোই না, মরেই যাব, তো ওর সাথে শেষ একবার দেখা করব। তো ওকে সকালের দিকে দেখি ওর ফোনটা খোলা থাকে, অনেক ফোন দিতে থাকে, থাকেও ধরে না, ফোন ধরে না। তারপর আমি বাসা থেকে, বাবা যখন জোহরের নামাজ পড়তে থাকে তখন আমি আস্তে করে বাসা থেকে বের হয়ে যাই, আম্মু রান্নাঘরে থাকে, বের হয়ে যাই। তো ওদের বাসায় গিয়ে, ওদের
কাছাকাছি বাসা ছিল কি,
ওদের বাসা 13 নম্বর, আমাদের বাসা হচ্ছে
10 নম্বর। আচ্ছা, কাছাকাছি,
হ্যাঁ কাছাকাছি। তো ওদের বাসায় আবার ব্যাপারটা কি, ওদের বাসায় ওর মা আমাকে খুব আদর করত, মা, বড় ভাই, ভাবি, সবাই আদর করে। ওদের বাসায় শুধু সমস্যা হচ্ছে ওর মেয়েছো ভাই, মানে সে চাইতো যে না এরকম মেয়ে না, তুই আরো ভালো মেয়ে বিয়ে করবি, প্রথম দিকে, এখন অবশ্য না। তো তারপর পরে ওদের বাসায় যাই, গিয়ে ওদের টিএনটি থেকে ফোন দিই ওকে, তখন নাকি ও ধরে। তো ধরার পর ও বলে, কি ব্যাপার, তুমি এখানে কেন, তুমি বাসা থেকে একা বের হয়েছ? আমি বললাম যে আসলে তোমার সাথে একটু কথা ছিল আমার। তুমি কোথায়? বলে আমি 10 নম্বরে। আমি বললাম যে আমি আসতেছি, তুমি দাঁড়াও। বলে যে না,
ইতিমধ্যে তো আপনার ভেতরে একটা রিয়াকশন শুরু হয়ে যাওয়ার কথা,
রিয়াকশন শুরু হয়ে গেছে অলরেডি। তো ও বলতেছে না, তুমি এখানে আসবা না, তুমি বাসায় দাও, দেখো সিন ক্রিয়েট করো না। তারপর পরে আমি বললাম যে না, একটু কথা বলবো, আমি কথা বলে চলে যাব। তো যাই, 10 নম্বর যাওয়ার পরে বলো যে তুমি এভাবে একা বের হয়ে আসছো, বাসার সমস্যা হবে, তুমি যাও এক্ষুনি যাও, রিক্সায় উঠে দিতে চায়। তো আমি বলছি না, আমি একটু কথা বলবো, একটু রিক্সায় উঠো। তো রিক্সায় উঠে আমি ওর হাত ধরতে যাই, ও হাত ধরতে দিবে না, যে না আমি তোমাকে যা বলছি কালকে রাত্রে তুমি সেটাই মেনে নাও। তো আমি তখন বলি যে ঠিক আছে, আর কোনোদিন হাত ধরতে আসবো না, আজকে শেষবারের মতো তোমার হাতটা ধরবো। এটা বলে আমি কেঁদে ফেলি, ও তখন বুঝে ফেলে যে আমি নিশ্চয়ই কিছু একটা করছি। তো তখন ও আমাকে বলে, তুমি আমাকে ছুঁয়ে বলো তো, তুমি খারাপ কিছু করছো কিনা। তো তখন তো আমি, ততক্ষণে রিক্সাটা আলহেলালের সামনে চলে আসছে। তো আমি তারপর বলি, বলে এখনই আসো, রিক্সা থেকে নেমে ইমার্জেন্সিতে যাই। তো ডাক্তাররা বলে যে এখনই করতে হবে, ওয়াশ করতে হবে, নইলে এটা ব্রেনে চলে গেলে সমস্যা হবে। তারপর পরে ওখানে যাওয়ার পরে তো ও ওষুধ টষুধ আনতে যায়, আর আমাকে এদিকে, আমি শোয়া থাকি এদিকে, ও বলে যে বাসায় ফোন দিব। আমার তো তখন খুব ভয় লাগতে থাকে যে বাসার থেকে এভাবে বের হয়ে আসছি, বাসার অবস্থা তো খারাপ। তো এখন বাসায় ও ফোন দেয়, আমার ফ্রেন্ডটাকে ফোন দেয় ফার্স্টে, শিলা, যে শিলাই ফোন দেয় যে সোহেল ভাই, ইয়ে কি নাতাশা কি আপনার সাথে, মানে আমার নাম হচ্ছে, নিক নেম হচ্ছে নাতাশা। তো বলে যে হ্যাঁ, ও এরকম উল্টা পাল্টা কাজ করছে, ওকে নিয়ে আমি এখন আলহেলালে আসি, তোমরা চলে আসো। তো পরে আম্মু আসে, সবাই আসে, আম্মু, আন্টি, আমার মেজো খালা আর কি, মামি, সবাই আসে। তো আসার পর তো সবাই বকাবকি করতে থাকে যে এটা কি করছিস তুই। আর লাভগুরু সবচেয়ে ইয়ে কি, আমি জীবনে মানে ওই কাজটা যে কত ভুল একটা কাজ করছিলাম, যখন আমার ওয়াশ করে মানে নাক দিয়ে একটা পাইপ ঢুকায় পুরো নাভি পর্যন্ত, আর গলা দিয়ে একটা ঢুকায়, মানে এত কষ্ট পাইছিলাম যে তখন মনে করছিলাম যে কেন আমি এই কাজটা করছি, মানে খুব কষ্ট পাইছিলাম সেদিন আমি। তারপর পরে তো বাসায় জানাজানি হয়ে যায়, আমার চাচা ফুফুরা তো এমনি বললাম যে
আগে থেকে রেডি ছিল,
রেডি ছিল, তারপর তারা এই কথাটা শুনে তো আরো শুরু করলো। আমার আমার বাবা খুব কান্নাকাটি করেছিল যে হয়তো বাবা সকালবেলা আমাকে বকাবকি করেছে দেখে আমি এই ভুল কাজটা করেছি, এটা বাবা ভাবছিল। কিন্তু তাদের হচ্ছে যত খারাপ চিন্তা ভাবনা, বাবাকে আর উল্টাপাল্টা কথা শোনানো, তারপর আমাকে হাসপাতালে, ও তো সব ভর্তি টর্তি থেকে শুরু করার থেকে সব ও করে। তো সবাই আসার পর আমার চাচাও আসে, সে এসে বলে না এখানে থাকা চলবে না, এক্ষুনি বাসায় যেতে হবে, মানে ডাক্তার বলছিল যে আজকের জন্য এখানে থাকতে হবে, কারণ ওনার অবস্থা কি হয় আমাদের সেটা দেখতে হবে। না আমি বন্ধ করে দিয়ে নিয়ে যাবো, ওর কিছু হলে আপনারা দায়ী থাকবেন না, কিন্তু এখানে ওকে রাখবো না, ওকে নিয়ে যাবো এখান থেকে। তারপর বাসায় নিয়ে যায় আমাকে। তো বাসায় নিয়ে যাওয়ার পর তো আমার কাছে তো ফোন থাকে, তো রুমে দরজা আটকে, আমার তো অবস্থা তখন খুব খারাপ, খুব দুর্বল লাগতেছে শরীর। তো ওকে ফোন দেই, ও বলে যে তোমার চাচু আমাকে ডাকছিল, মানে আমাদের একতলা বাড়ি, তো তার সামনেই ছয়তলায় আমার চাচা থাকে আর কি। তো ডাকছিল, সে ডেকে বলছে যে এরকম দেখো এই কাজটা করছো, তো তখন বলছে যে চাচু আসলে এটা আমি জানতাম না, আমার ওর সাথে কথা হয়নি, ও কেন এরকম কাজটা করলো। তো আমার চাচা বলে ঠিক আছে তুমি এখন ওর সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দাও, পরে কি হবে না হবে সেটা আমি দেখব, মানে প্রয়োজনে আমি তোমাদের মিল করে দিব এই টাইপের একটা
কথা। এখন যোগাযোগ বন্ধ রাখো।
হ্যাঁ এখন যোগাযোগ বন্ধ রাখো তোমরা। তো ও বলে ঠিক আছে, বলার পর তো সব ঠিকঠাক। তো আমি ওকে ফোন দেই যে ও বলে যে থাক তুমি এখন অনেক টায়ার্ড আর তোমার চাচু এসব কথা বলছে, এখন বাসায় সবাই আছে, কেউ যদি বুঝতে পারে কথা বলতেছি সমস্যা হবে, তাকে এখন কথা বলার দরকার নেই। তারপর পরে এর মধ্যে সবাই বলতে থাকে যে আমার কাছে ফোন আছে, আমার থেকে ফোন নিয়ে নিবে। এখন আমি তো কি করব বুঝতে পারতেছিলাম না, যে তারপর ফোনটা লুকায় ফেলি, লুকায়ও লাভ হয় না। ভাইয়া এসে বলে যে তুই দে আমি ইয়ে করব, আমি তোকে দিয়ে দিব রাত্রে, সমস্যা হবে না, আমি এটা দিব না ওইখানে। আমি বলি যে এটা ভাইয়া আমার কাছে না, এটা শিলার কাছে আছে, আমি ওকে দিয়ে আসছি। বলে না তুই দে আমি দিব না। তো আমি তো দেই ওকে, দেই ও নিয়ে দিয়ে দেয় আমার চাচার কাছে ফোনটা। তো আমি তো ফোন অফ করে রাখছিলাম, কিন্তু ফোন অন করার পর আমার চাচা দেখে যে ওর কল আসছিল, কারণ আমি কল করলে ও কখনোই আমার কল রিসিভ করে না, কেটে ও আবার ব্যাক করে।
আচ্ছা,
তো ওর কল দেখছে ইনকামিং এ, দেখার পর এরপর টিএনটি থেকে, আমার রুমে দরজা তো লাগানো ছিল কিন্তু কিছুক্ষণ পর আমি শুনি যে টিএনটি ফোন থেকে কাকে যেন প্রচন্ড ভাবে গালাগালি, খুব খারাপ ভাবে কথা বলতেছে। আমার হঠাৎ খারাপ লাগেছে কার সাথে এভাবে কথা বলতে, আমি আগায় আসি দেখি যে ওর সাথেই বলতেছে, মানে খুব খারাপ ভাবে আমার চাচা। তারপর তো আমি চিৎকার করে উঠি যে এত বড় সাহস, ওর সাথে চিল্লাছ ওর কি দোষ, ওর সাথে তোমরা এভাবে চিল্লাছ, তাতে সবাই আগায় আসে আমাকে মারতে যে বড়রা কথা বলতেছে তুমি মাঝে না। আমি বলছি না ওর সাথে এরকম বিহেভ করবে আমি আমি এখন বাঁচবো না, আমি মরবো আবার যায় এরকম বলতে থাকি। পরে সবাই বন্ধ রাখে একটু, আমার বাবা এসে বলে থাক এখন ই করবা না। আমার মা এদিক থেকে মানে প্রথম থেকেই দেখা যেত, বাবাও যখন বকাবকি করতো আমার মাই সবসময় ট্যাকেল দিত, সবকিছুই তো জানতো কিন্তু বাবাকে বলতো না, মাও ট্যাকেল দিত, মা সবাইকে বলো কেউ আমার মেয়ের গায়ে হাত তুলবা না, তোমরা ও যাই করছে না কেন আমি দেখবো, তোমরা কেউ গায়ে হাত তুলবা না। তারপর পরে তো কি করবো এখন, সেদিন সন্ধ্যায় আবার শুনতে পারি, আমার কেন যেন মনে হতে থাকে যে ওর উপর দিয়ে কোনো সমস্যা হচ্ছে, ওর উপর কোনো বিপদ হচ্ছে। আমি আম্মুকে ডাক দিয়ে চিৎকার করে কাঁদতে থাকি যে আম্মু ওর কোনো দোষ নাই, ওর সাথে তোমরা খারাপ বিহেভ করো না। তো আম্মু বলে যে না কোনো খারাপ বিহেভ করবে না, কিন্তু তোমার চাচুরা তো ওদের বাসায় গেছে।
আচ্ছা আচ্ছা,
তো এখন চাচু আর কয়েকজন লোকজনকে নিয়ে যায় ওদের বাসায় গিয়ে, অনেক মানে এমনিও তো ওর মেজো ভাইটা আগে থেকেই আর কি রাজি ছিল না আমার ব্যাপারে, তার উপর ওর মেজো ভাইয়ের সামনে অনেক কথা বলে আসে। তো তারপর তখন ওর মেজো ভাই এক পর্যায়ে বলে বসে যে ঠিক আছে আপনারা আপনার মেয়েকে সামলান, আমরা আমাদের ছেলেকে দেখব। তখন তো আমার চাচা আর কিছু বলতে পারবে না, লজ্জা পেয়ে চলে আসলো। তারপর আমার বাবা আর কি রাতে এসে হয়তো আমার জন্য, আমার বাবা আমাকে খুব আদর করতো, আমি তো বড় মেয়ে ছিলাম, তো আমার সাথে কথা বলে এসে বলে যে মানে ওইসব ব্যাপারে আর কোনো বুঝতেই যায় না, যে ওই ব্যাপারে সে রাগে আছে। আমি উল্টো আরো বাবার সামনে ভয় যেতে চাই না, আম্মু বলে যাও বাবার থেকে গিয়ে মাফ চাও, মাফ চাও যে বাবা আমি ভুল করে ফেলছি, কিন্তু আমার সেই সাহসটা ছিল না। বাবা আমার বন্ধুর মতো ছিল, মানে খুব ভালোবাসতাম বাবাকে, কিন্তু সেই সাহসটা ছিল না যে এই কাজটা করে ফেলছি এখন বাবার সামনে আমি কিভাবে যাব, আমার জন্য বাবা কত কথা শুনতেছে এখন। পরে বাবা নিজেই এসে আমার সাথে কথা বলে, কথা বলার পর আম্মুকে সেদিন আর কি বলে, পরদিন সকালবেলা আম্মুকে বলে যে আমি চিন্তা করে দেখলাম যে আমার বাবা একটু আবার দোয়া দরুদ পড়তো, খুব আধ্যাত্মিক টাইপের ছিল, তো সারা রাত দোয়া পড়ছে বাবা, তো দোয়া পরে পরদিন সকালবেলা আম্মুকে বলতেছে যে না ছেলেটা ভালো, তো আমি এই ছেলের সাথে ওর বিয়ে দিব, আর আমি আমার অন্য কারো কথা শুনে আমার ছেলেমেয়ের উপর আমি টর্চার করব না, আমি আমার ছেলেমেয়ের কথাই শুনবো, ওরা যা চায় আমি তাই দিব, আমি এই ছেলের সাথে বিয়ে দিব, কিন্তু ও পড়াশোনা করুক ও পড়াশোনা করুক দুজন স্টাবলিশড হোক, তারপর আমি নিজে হাতে ওদেরকে মিলাই দিব, কিন্তু এখন তুমি একটু নাতাশাকে বুঝাও ও যেন এখন আর কোন উল্টাপাল্টা কাজ না করে। এই বলে তো আম্মু এসে আমাকে বোঝায় যে তোমার বাবা এরকম বলছে, তুমি দেখো তুমি যদি ওকে সত্যি ভালোবেসে থাকো তুমি আর এরকম উল্টা পাল্টা কাজ আর করো না, তুমি এসব করলে কিন্তু তোমার চাচুরা ওর উপর যেয়ে প্রেশার দিবে। তারপর পরে আমি সেদিন সন্ধ্যাবেলা বাবা বলে যে ওর যেহেতু মন টন খারাপ ওকে কোথাও নিয়ে যাও বাইরে, কোথাও ঘুরায় নিয়ে আসো ওর ভালো লাগবে। তো 10 নম্বরে আমার মেঝো খালার বাসা, আম্মু ওখানে নিয়ে যায় আমাকে। তো নিয়ে যাওয়ার পর আম্মু ফোন দিয়ে বাবাকেও বলে, আন্টি রান্না বান্না করছে, তো বাবাকেও বলে যে তুমিও আসো। তো বাবাও যায়। তো বাবা যাওয়ার পর থেকে কেমন যেন বলতে থাকে যে আমার ভালো লাগছে না ভালো লাগছে না, চলো বাসায় চলো। আম্মু বলছে ও রান্না বান্না করছে খেয়ে যাও। তো তারপরে আন্টি বলতেছে যে আমার তো পরীক্ষা শেষ, SSC পরীক্ষা শেষ, বলছে যেহেতু পরীক্ষা শেষ ও আজকে থাকুক। বাবা আমাদেরকে কখনো মানে আমাদের ছাড়া থাকতে পারতো না, কিন্তু বাবা সেদিন না কেন যেন নিষেধ করেনি, বলছে আচ্ছা ওর মন টন ভালো না থাকুক আজকে। তো আমিও থাকি, আমার ছোট বোনটাও থাকে আমার সাথে, আর ভাইয়া ফোন দেয়ের মধ্যে যে ওর ফ্রেন্ডের বাসায় থাকবে ও আজকে, যে বাবা আমি আজকে আসবো না, ঠিক আছে কালকে তাড়াতাড়ি চলে এসো। বাবা আম্মু বাসায় চলে যায় 12টার দিকে,
রাত 12টা।
চলে যাওয়ার পর আমার তো খুব খারাপ লাগতে থাকে, মানে সুযোগ খুঁজতে থাকে যে ওর সাথে কিভাবে ফোনে কথা বলবো, কতদিন ধরে কথা, মানে প্রায় 2 দিন হয়ে গেছে ওর সাথে কোনো যোগাযোগ নেই। তারপর পরে আমার খালাতো ভাই বোনরা কথা বলছিল, তো ওদের কথা শুনতে শুনতে হঠাৎ আমি একটা কান্নার আওয়াজ পাই বাইরের থেকে। আমরা এক রুমে শুই, আমি আমার বোন আর আমার 2 খালাতো ভাই বোন। তো আমি হঠাৎ কান্নার আওয়াজ পেয়ে আমার খুব খারাপ লেগে উঠেছে, কে কাঁদছে এরকম। একটু পর দেখে আমার খালা এসেছে, এসে বলছে যে তাড়াতাড়ি নাম, বিছানা থেকে নাম। আমি বলছি কি হয়েছে আন্টি, বলো কি হয়েছে। আন্টি দেখে অনবরত কাঁদতেছে, বলছে আমি ভাবছি কি, তখন আবার আমার দাদু খুব অসুস্থ ছিল, হাসপাতালে ছিল। তো আমি ভাবলাম যে দাদুর হয়তো কিছু হয়েছে, কিন্তু আবার চিন্তা করলাম যে দাদুর কিছু হলে আন্টি কাঁদবে কেন। পরে আন্টি বলছে যে তোর বাবার শরীরটা বেশি ভালো না। তো আমার তো খুব খারাপ লাগলো হঠাৎ করে যে কি ব্যাপার, বাবার কি হয়েছে, বাবা তো একটু আগে গেল ভালো সুস্থ ভাবে। তো আমি তো কাঁদতে শুরু করছি কাঁদতে, আন্টি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, আঙ্কেল গাড়ি বের করলো। তারপর আমরা তাড়াতাড়ি গেলাম বাসায়। তো বাসার সামনে গাড়ি থামতে দেখলাম যে বাইরে অনেক লোকজন। তো আমি দৌড়ে ভিতরে যাই, ঢুকি, ঢুকে গিয়ে দেখি যে মানে বাবা ড্রয়িং রুমে শোয়া, পুরো হাত পা পুরো সোজা ছিল বাবার। মানে আমি ভাবতে পারিনি যে এরকম কিছু একটা হবে। তো ইয়ে দেখি যে বাবার নেই। তো আমি তো কাঁদতে থাকি জোরে জোরে, বাবাকে ধাক্কাতে থাকি, বাবা উঠো উঠো, বাবা ততক্ষণে মারা গেছে। বাবা সেদিন ব্রেন স্ট্রোক করছিল, ভালোই ছিল জানি না, সকাল থেকে আমাকে অনেক আদর করছে সেদিন। তো সবাই শোনার পর পরদিন ভোরে তো আমার ফুপুরা চলে আসে। তো আমি যে রাত্রে যে ফার্স্ট ফোনটা দিয়েছিলাম, যে ফোন সামনে পেয়ে যে ওকে ফোন দিব, 2 দিন ধরে ওর সাথে কথা হয় না। তো ফার্স্টে ওকে ফোন দেই, ফোন দিয়ে বলি যে আমি যখন ফোন দেই ও ধরেই মানে কেমন যেন পাগলের মতন বলে যে জান আই লাভ ইউ এরকম বলে ফেলে। তো আমি বলতেছি যে বাবা নাই, বলছে বাবা নাই মানে বাবা কোথায় গেছে। তো আমি বলছি বাবা মারা গেছে। আমি তো কাঁদতেছি, আমার কান্না শুনে ও কাঁদতেছে। তারপর ও নাকি বাসায় অনেক কান্নাকাটি করছে আসার জন্য, কিন্তু কয়েকদিন আগে আমার চাচা গিয়েছে তো এসব কথা শুনে আসছে, ওদের বাসা থেকেও আর কি আসতে দিবে না সহজে, না রাত হয়েছে এত রাত্রে তুমি যাবা না, কারণ ভাবছে যে ও যদি আমার বাসায় আসে আবার আমার বাসার
ফ্যামিলি ঝামেলা বাড়বে আরো,
কোনো প্রবলেম করে, তো সেজন্য আর আসে না। তো এর মধ্যে আমার মেজো খালাটাই আমাকে বলে যে শাহনাজান কি বলে যে ওকে ফোন করছিস, মানে আমার খালা আর কি দেখা যেত যে জানতো ব্যাপারগুলা, আমি যে ওকে পছন্দ করি এই ব্যাপারগুলা জানতো অনেক। আমার খালা মামা এরা মানে সবসময় আমাকে সাপোর্ট দিছে, খারাপ বিহেভ করেনি কখনো আমার সাথে, কিন্তু ওরা ছিল সবসময় সুযোগে কখন কি করবে কখন কথা শোনাবে এরকম একটা ইয়েতে ছিল। তারপর পরে আমার খালাই বলে যে ওকে ফোন দেওয়ার কথা যে ওকে আসতে বল তুই, তো বাবা মা আসবে না দেখতে আশ্চর্য। আমি বলছি না চাচু যদি কিছু বলে, বলে চাচু কি বলবে আমি দেখবো কি বলবে, তুই ফোন দে। তারপর পরে ফোন দে, ফোন দিই আমি। দেওয়ার পর আন্টিও বলে যে তুমি আসো, কিচ্ছু হবে না তুমি আসো। পরে সকালবেলা ও আসে ওর মাকে নিয়ে, ওর মাও আসে দেখতে, আসে বাবাকে দেখে। তারপর আমার কাছে তো তখন কোনো ফোন নেই, তো ওর ভাগ্নাকে নিয়ে আসে, ওর ভাগ্নের হাতে আবার একটা ফোন দিয়ে দেয় আমাকে দেওয়ার জন্য। পরে আমাকে দিয়ে যায় ফোনটা। এর মধ্যে আমার ফুফুরা চলে আসে, বিভিন্ন কথাবার্তা বলতে থাকে মামাকে নিয়ে।
মানে দোষারোপটা কি আপনার উপর দেওয়া হয় যে আপনার কারণে আপনার বাবা মারা গেছে এই ধরনের কিছু?
হ্যাঁ হ্যাঁ, যে আমার কারণে আমার মার মাথায় এই ধরনের চিন্তা ভাবনা ঢুকে দিয়েছে যে আমার কারণে আমার বাবা মারা গেছে। আমার ভাইয়াও আমার উপর অনেক রাগ ছিল, মানে আমি কাঁদতেছি যে ভাইয়াকে ধরবো, ও আমার উপর অনেক রাগ ছিল। ওর মাথার ভিতরেও ঢুকাই দিছে যে আমার কারণেই বাবা। তো এটা তো কেউ জানে না যে বাবা আমাকে মাফ করে গেছে, আমাকে এটাও বলে গেছে যে না মা তোমাকে আমি আর কষ্ট দিব না, আমি ওর সাথেই তোমার বিয়ে দিব। পরে এরকম বলতে থাকে যে আমার কারণে। আমি তো তখন মানে ওই দিনগুলোতে আমার কেমন গেছে, আমি খুব ডিপ্রেসড হয়ে পড়ি মেন্টালি ভাবে, যে আমার মার দিকেও তাকাতে আমার খুব খারাপ লাগতো, যে
নিজের কাছে একটা অপরাধ বোধ সবসময় কাজ করতো।
হ্যাঁ, অপরাধ বোধ কাজ করতো যে আমি কি আসলেও আমার কারণে কি আমার বাবা মারা গেল, আমার কারণে কি আমার মা আজ অসহায়, আমার তাকাতে খুব খারাপ লাগতো। তারপর তার কয়েক মাস পরই আমার মা কি খুব অসুস্থ হয়ে পড়ে, গল ব্লাডারে স্টোন দেখা দেয়। তো তখন আম্মুকে নিয়ে খুব দৌড়াদৌড়ি করি, তখন আর কি ও আসে আম্মুকে দেখতে। তো আম্মুকে দেখতে আসার পর আম্মু প্রথম দিকে একটু রাগ ছিল, কথা বলতো না। তো পরে বাসায় আসার পর ও যখন আসতো মাঝে মধ্যে, তো ওর অ্যাটিটিউড দেখে আম্মু আস্তে আস্তে ওকে খুব পছন্দ করতে শুরু করলো, যে বলতো সবসময় বলতো যে তোর বাবার সাথে মিল আছে।
This track was downloaded from fusionbd.com.
হাঁটা চলা কথাবার্তা তোর বাবার সাথে মিল আছে এরকম বলতো। তো পরে বাবা মারা যাওয়ার পর তো এবার শুরু হয় তাদের ই যে না আমাকে বিয়ে দিবে। তো আমি তখন হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে, তো এর মধ্যে কয়েকটা প্রপোজাল আনে যে এখানে বিয়ে দিবো ওখানে বিয়ে দিবো, এক একদিন পর এক একটা প্রপোজাল আনতে থাকে। তো আম্মু তো না না বলতে থাকে। তো এক পর্যায়ে আমার চাচা বলে বসে, যে মানে চাচা জানতে পারে যে ও বাসায় আসছে আম্মুকে দেখতে, ব্যাপারটা কেমন জানি জানতে পারে, আর বলে যে ও কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে, ও বেশি বাড়াবাড়ি করলে ওর পড়াশোনা বন্ধ করে দিব, এ কথাটা বলে আমার চাচা। তো আমার এটা শুনে খুব কষ্ট হয় যে আজকে আমার বাবা নেই দেখে আমাকে এই কথাটা বললো যে আমার পড়াশোনা বন্ধ করে দিবে। আমি আম্মুকে বলছি ঠিক আছে আম্মু, আজকে থেকে আমি তাদের থেকেও না তোমার থেকেও না কারোর থেকে আমি একটা পয়সা পর্যন্ত নিব না, আমি নিজের পড়াশোনা আমি নিজে করব। তো এর মধ্যে ও গ্রামীণ ব্যাংকে চাকরি হয়েছিল, ঢাকার বাইরে পোস্টিং হওয়াতে ও চলে যায়। তো তখনকার সময়টাও খুব কষ্টের ছিল, তো ও যেহেতু চলে যায় ওর তো কয়েকটা টিউশন ছিল। তো ও আমাকে বলে যে ঠিক আছে তুমি আমার স্টুডেন্ট আছে ওকে পড়াও। তো আমি ওর স্টুডেন্টকে পড়ানো শুরু করি, ছেলেটা নাইনে পড়তো আর কি, অ্যাকাউন্টিং করাতে। তো ওই যে পড়াতাম ছেলেটাকে, ওই টিউশনের টাকা দিয়ে আমি দেখা যেত যে আমার পড়াশোনার খরচ চালাতাম, আম্মুকেও কিছু দিতাম, আর এছাড়া যাবতীয় যত কিছু আমার লাগতো সব কিছু আমাকে ও হেল্প করত। মানে গুরু আপনাকে কিভাবে বোঝাবো, ও যে শুধু আমার তখন লাভার এরকম কিছু না, সব সময় আমার পাশে থাকতো, ফ্রেন্ড বলেন মানে বাবার অভাবটা কখনো বুঝতে দেয়নি, যা কিছু লাগতো সব কিছু আমাকে ও আমাকে সাপোর্ট করতো, যে তুমি কোনো চিন্তা করবা না। তারপর আমি HSC টা পাস করি, পাস করার পরে এভাবে আর কি পড়াশোনাটা চালাতে থাকি। HSC পাস করার পর আমি চিন্তা করি যে আমি কোনো জব করব। তারপর আমি একটা পারফিউম কোম্পানিতে জব নিই, তো ওখানে জব করি আমি, আর ও ঢুকে তখন বোম্বে সুপসে। গ্রামীণ ব্যাংক থেকে এর মধ্যে চলে আসে, কারণ আমার বাবা মারা যাওয়ার 6 মাস পরই ওর মা মারা যায়।
আচ্ছা আচ্ছা,
ওর মা মারা যায় যখন তখন হচ্ছে আমরা কোরবানি ঈদে আর কি বাড়িতে গিয়েছিলাম। তো তখন একদিন ওকে ফোন করার পর, বিকালের দিকে ফোন করার পর ও দেখেছি খুব কাঁদছে। হ্যাঁ, ওর কান্না শুনে তো আমার খুব খারাপ লাগে, তুমি কাঁদছো কেন, বলে যে মা নেই। মানে এত খারাপ লাগে যে ওই সময়টা আমি আমার বাবা মারা গেছে কত সমস্যা, তাও তো আমার পাশে আসছিল, কোনো ভয় পাই নাই যে আমি ওখানে গেলে সমস্যা, কিন্তু ওই রকম একটা সমস্যা আমি যেতে পারিনি ওখানে, এত খারাপ। মানে অনেক যাওয়ার চেষ্টা করছি কিন্তু আম্মু বললো যে চাচারা ফুফুরা এমনি সারাক্ষণ এরকম করে, তার মধ্যে এখন যদি ঈদের দ্বিতীয় দিন এভাবে ঢাকা চলে যাই তো আরো কথা শোনাবে,
কথা বাড়বে।
এজন্য আর ওখানে যেতে পারি না, আমিও তো অনেক কান্নাকাটি করতে থাকি। এর মধ্যে আম্মুর সাথে ফোনে কথা বলে, তো আম্মু ওকে বলে আর কি যে ও বলে মা নাই, বলে মা নাই তো কি হয়েছে, আমি তোমার মা আজ থেকে। তখন আস্তে আস্তে ও একটু আম্মুর প্রতি দুর্বল হয়ে থাকে, মা ভাবতে শুরু করে। তারপর পরে আমি HSC পাস করার পর যে পারফিউমে জব নিলাম, তো ও এদিকে বোম্বে সুচে দেখা গেছে যে দুইজনই চেষ্টা করছি যে কষ্ট করে হলেও দুইজনের ভালোবাসাটাকে টিকিয়ে রাখবো, কখনো যে কেউ আমাদের ভয় দেখাবে যে না তুমি এটা না করলে তোমার এটা বন্ধ করে দিব, এটা বন্ধ করে দিব, এসব কোনো কিছুই আমরা কেয়ার করিনি। এমনও অনেক ব্যাপার আছে, দেখা গেছে যে আমাদের কাছে এমনও সময় ছিল যে ওর পকেটে মাত্র 50 টাকা বা 60 টাকা আছে, এখন আমরা বাইরে বের হচ্ছি এই টাকা দিয়ে কি করব, দুজন মিলে ডিসিশন নিতাম যে আচ্ছা আসো এক কাজ করি আমরা এখান থেকে 1 নম্বর পর্যন্ত হেঁটে যাই, হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে যাই, তারপর হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যেতাম ওই টাকাটা দিয়ে আমরা কিছু খেয়ে নিতাম। দেখা যেত যে এটার মধ্যেও অনেক আনন্দ ছিল আমাদের। তারপর পরে ওখানে চাকরির পর আমি যে যারা ফ্যাশন মলে যারা এখানে আসি, এখানে ঢুকার পর ওকেও নিয়ে আসি যে তুমিও আসো দুজন একসাথেই জব করি, তো অ্যাকাউন্টস ছিল। পরে এখানে জব করার পর আবার এখান থেকে বেশি সুবিধা, মানে অনেক কষ্ট হতো রোজার মাসে, দেখা যেত যে 3-4টা পর্যন্ত এখানে একসাথে থাকা লাগতো, মানে খুব সমস্যা হতো। তখন আবার আমরা দুজন মিলে একটা কনসালটেন্সি ফার্মে জয়েন করি দুজনেই।
আচ্ছা,
তো ওখানে কাজ করতে থাকি, কাজ করতে করতে আবার ওখানেও কিছু সমস্যার কারণে আমি জব ছেড়ে দিয়েছি। আমি ছাড়ার পরে ও এখন আর কি সোশ্যাল সিস্টেমে ব্যাংকে আছে, যে 7 তারিখ জয়েন করবো আর কি। তো এই তো এভাবেই চলতে চলতে আস্তে আস্তে দেখা গেছে যে আম্মু ওকে অনেক পছন্দ করে, মানে আমার এদিকের ফ্যামিলি, আম্মুর দিকের ফ্যামিলি সবাই ওকে মানে মেনে নিচ্ছে, সবাই ওকে অনেক পছন্দ করে। আর ও অনেক আমার ফ্যামিলির পাশে সারাক্ষণ ছিল বাবা মারা যাওয়ার পরে, আসলেও একটা ছেলের মতোই ছিল আমাদের ফ্যামিলির পাশে। তারপর পরে আম্মু তো এখন ওকে অনেক পছন্দ করে ছেলের মতো। তারপর আমাদের গত বছর সেপ্টেম্বরের 29 তারিখে আমাদের আর্থ হলো আর কি,
পারিবারিক ভাবে
আর্থ হলো। তো আমরা কি এতে ছিলাম, সবসময় দোয়া করতাম যে একটা ব্যাংকে জব হোক, তো এই গত 7 তারিখে ও জয়েন করলো, আমরা তো খুবই খুশি, দুজনেই খুব খুশি। তো আমাদের ইচ্ছা আছে যে আমরা আর কি এই বছরে ইনশাল্লাহ অনুষ্ঠানটা করে ফেলবো।
আচ্ছা, অনেক কষ্টের পর একসাথে তাহলে হওয়া হয়েছে এবং পরিবারের সম্মতিক্রমে। আপনার চাচা ফুপু এনারা কি মেনে নিয়েছেন এখন নাকি?
এখন মেনে নিয়েছে।
আচ্ছা আচ্ছা, এখন সবাই মেনে নিয়েছেন?
হ্যাঁ এখন মেনে নিয়েছে, কারণ এখন তো আমি নিজে চলতে পারি, তাদের কাছে আমার কোনো মানে তাদেরকে কেয়ার করি না আমি।
আচ্ছা,
এখন তো নিজে চলতে পারি, এখন তো তাদের কোনো দরকার নেই, এখন তো তারা মানবেই।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার বাবার শেষ ইচ্ছা কিন্তু এটাই ছিল যে আমি নিজে হাতে তোমাদেরকে এক করে দেবো, পড়াশোনাটা শেষ করো, এবং আপনার আম্মা তো মেনে নিয়েছেন। আর ওই বাড়ির থেকে সবাই তো এখন সব ঠিকঠাক?
হ্যাঁ, ওই বাসা থেকে সব ঠিকঠাক এখন, কারণ ওর বাসা থেকে ঠিকঠাক কেন, ওর মাও মারা যায়, ওর মা আমাকে প্রচন্ড পছন্দ করতো, মানে খুব আদর করতো, যে খুব শান্ত একটা মেয়ে, যে আস্তে আস্তে কথা বলে।
এই কারণে আমি আপনাকে শুরুতে বারবার বলছিলাম যে আপনি একটু জোরে কথা বলবেন, একটু জোরে কথা বলবেন।
এখানে যাই সবাই আমাকে এই কথাটা বলে যে এত আস্তে কথা বলে, ফোনে কথা বললে পাশের জন বলে যে মানে ওর সাথে যখন কথা বলি তো আস্তে আস্তে কথা বলি যে ওই শুধু বুঝে আর কেউ শুনে না। তো ওর মা আর কি বলতো যে আর দুই ভাবিকে বলতো যে এই মেয়েটা খুব ভালো, খুব ভদ্র, খুব নরম, তো ওর সাথে কখনো ঝগড়া করো না তোমরা। মানে আমাকে উনি বেঁচে থাকতেই ছোট বউ হিসেবে মেনে নিয়েছিল, আমার ছোট ছেলে তো ছোট বউ হিসেবে মেনে নিয়েছিল, যার জন্য ওর ফ্যামিলিতে পরে আর কোনো
সমস্যা হয়নি। তো জাফরান, এই যে দীর্ঘ প্রায় 5 বছর দীর্ঘ প্রায় পাঁচ বছরের অনেক ঝামেলা, অনেক কটূক্তি, অনেক অত্যাচার এবং নিজের প্রতি নিজের জেদ মেটানোর জন্য যে সুইসাইড করার যে চেষ্টা, সবকিছুর পর অবশেষে আপনি আপনার ভালোবাসার মানুষকে পান। তো আপনার কাছে কি মনে হয়েছে যে কেন আপনার সাকসেস হতে পারলেন? অনেকের ভাগ্যে কিন্তু জোটে না, আপনার ভাগ্যে যেটা জোটেছে যে সাধারণত আমাদের সামাজিক পরিবেশে কিংবা পরিস্থিতিতে এখনো পারিবারিক ভাবে আসলে ভালোবাসার শব্দটিকে এখনো অনেকে একটু হলেও অপছন্দ করে, কারণ সকলেরই ধারণা ভালোবাসা মানে কেমন একটু অশ্লীল অশ্লীল এরকম একটি বিষয়। তো বিষয়টি হচ্ছে যে আমরাও দায়ী, আমরাও কিছুটা দায়ী, কারণ হচ্ছে যে আমরা আমাদের পরিবেশ পরিস্থিতিকে এটা মনে করতে বাধ্য করেছি। কিন্তু অনেকের ভাগ্যে কিন্তু দেখা যায় পরিসীমাটা কিংবা সমাপ্তিটা কষ্ট দিয়েই হয়, বাট আপনার ভাগ্যে কিন্তু সেটা ঘটেনি, অবশেষে আপনি আপনার ভালোবাসা মানুষকে পান এবং সবার সম্মতি ক্রমেই পান। তো আপনার কাছে কি মনে হয়েছে, কেন আপনাদের ধৈর্যটা বেশি ছিল নাকি ভালোবাসাটা অনেক বেশি ছিল, কোন বিষয়টা আপনার কাছে সবচেয়ে বেশি মনে হয়?
আমার মনে হয় কি যে আমি যদি মন থেকে কিছু চাই, মানে শুধু আমি না যে আমরা দুজন দুজনকে ভালোবাসি মন থেকে চাই যে না ও আমার হবেই হবে যত বাধা আসুক না কেন, অবশ্যই আমি পাব, আমার বিশ্বাস যে আমরা যদি মন থেকে ভালোবাসি না আমি ওকে ভালোবাসি,
লোক দেখানোর জন্য ভালোবাসা না,
দেখানোর জন্য না। আমি ফার্স্টেই বলেছিলাম আমাদের কিন্তু আই লাভ ইউ দিয়ে ভালোবাসাটা শুরু হয় না, সেরকম আর কি, যে আমরা দুজন দুজনকে এত ভালোবেসেছি, মানে দুজনের ফ্যামিলি থেকে এত বাধা আসার পরেও এত কথা শোনার পরেও মানে আমরা কখনো পিছু হটিনি, ও আমাকে কখনো ছেড়ে যায়নি, বা আমি আমাদের প্রচুর ঝগড়া হয়েছে, অনেক ঝগড়া দেখা গেছে, প্রত্যেকটা দিন ঝগড়া লাগতো।
আচ্ছা ঝগড়াগুলো কি নিয়ে হয়?
ঝগড়াগুলো দেখা যেত যে ও আর কি দেখা যেত ফোন করছে আমি ফোন ধরতে পারিনি, বাস রাগ হয়ে যেত কেন তুমি ফোন ধরলা না, তারপর দেখা যেত যে কখনো যদি মিথ্যা।
আপনার কি মনে হয় যে আপনাদের ভেতরে যে ঝগড়াগুলো হতো তার ভেতরে কখনো কখনো এমন সিচুয়েশন হয়েছে যে বিরক্ত হয়ে মানে সম্পর্ক নষ্ট করার মতো সিচুয়েশন ছিল বাট আপনারা করেননি, আলটিমেটলি আপনারা দুজন দুজনকে অনেক ভালোবাসতেন, আবার ঘুরে ফিরে আসতে হয়েছে, এ ধরনের কি সিচুয়েশন ছিল? কারণ আমাদের দেখা যায় যে ইগো যে ব্যাপারটা অনেক সম্পর্কের ক্ষেত্রে যে অনেক ভালোবাসি, ভালোবাসা মানুষের জন্য অনেক কিছু করা হয়, অনেক ত্যাগ তিতিক্ষা অনেক কিছু করা হয়, বাট মাঝে মাঝে দেখা যায় যে ঝগড়ার কারণে কিংবা ঝগড়ার পরিমাণটা এত বিষাদ আকার হয়ে যায় কিংবা মানুষ জেদ করে যে দরকার নেই তোমার মতো মেয়েকে আমার আর দরকার নেই, তুমি আমার জীবনটাকে ছারখার করে দিয়েছ, অথবা মেয়েটি মানে মেয়েটি মেয়েদের যেটা কমন বাক্য থাকে যে তুমি পরিবর্তন হয়ে গেছো, তোমার এখন অন্য মেয়েকে ভালো লাগে, আমাকে তো এখন আর তোমার ভালো লাগবে না, এই যে কমন বাক্যগুলো দুপাশে দুই মেয়ে, ঠিক আছে, তো এগুলোর কারণে দেখা যায় সম্পর্ক থাকে না, কথাগুলো কিন্তু সত্য, সম্পর্ক থাকে না, কারণ প্রত্যেকটা ভালোবাসাতে কিন্তু অনেক বেশি সুন্দর সুন্দর মুহূর্ত থাকে, বাট সবার ভাগ্যে কিন্তু সেই সুন্দর মুহূর্তগুলোকে নিয়ে বসবাস করা হয় না, বাট আপনাদের সেই ভাগ্যটা হয়েছে, একসাথে আপনারা সেই ভালোবাসানে বসবাস করছেন। তো একটাই কি কারণ ছিল যে আপনারা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতেন?
হ্যাঁ আমরা দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসতাম,
মন থেকে
পবিত্র ভাবে ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম পুরো অনেস্টলি, আমাদের ভালোবাসার মধ্যে কোনো খুঁত ছিল না।
আচ্ছা আরেকটি কথা যেটা হচ্ছে যে আপনি যে বয়সে ভালোবেসেছেন তখন হচ্ছে ক্লাস নাইনে আপনি পড়েন, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে ক্লাস এইটে নাইনে কিংবা টেনে পড়া মেয়েদের ভালোবাসা সম্পর্কে কতটুকু তারা বলছে, কিংবা ছেলেরা নট আমি মেয়ে ছেলে মেয়ে সবাইকে বলছে যে পৃথিবী আপনি এখনো দেখেননি, যদি আমি সেই দৃষ্টিকোণ থেকে বলি আপনার তো ইয়ার মানে লস নেই তো?
না।
আচ্ছা পৃথিবীও কিন্তু আপনি এখনো ঠিকভাবে দেখেননি, কারণ কেবল আপনি মাধ্যমিক পাশ করেছেন, তো কিংবা আপনি যখন ভালোবেসেছিলেন তখন তো আরো দেখেননি পৃথিবী, তো সেই মুহূর্তে আপনি ভালোবেসেছেন এবং এখন আপনি সাকসেস, বাট আপনার কথা শুনে কিন্তু এখন অনেক ছেলেমেয়েরা ভাবতে পারে এটা তাই তো, আমিও তো ভালোবাসতে পারি, আমিও তো নাইনে পড়ি, তাহলে ওই মেয়েটাকে যে আমি ভালোবাসি কিংবা ছেলেটাকে যে ভালোবাসি, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই বয়সটাতে মানুষ স্লিপ করে, ভুল সিদ্ধান্তগুলো নিয়ে নেয়, যেটা আপনিও নিয়েছিলেন, আপনিও কিন্তু তার ব্যতিক্রম ছিলেন না, আপনিও কিন্তু নিয়েছিলেন, বিকজ বয়সের ইমোশন হোক কিংবা যেটাই হোক না কেন আপনিও সুইসাইড করার জন্য চেষ্টা করেন, এবং আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে যে আপনার হয়তো কোন দুর্ঘটনা ঘটেনি, কিংবা দুর্ঘটনা ঘটার কিন্তু সমূহ সম্ভাবনা ছিল। তো আপনার এই বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান কিংবা আপনার দৃষ্টিকোণটা কি এই বয়সের ক্ষেত্রে?
এই বয়সের ক্ষেত্রে হচ্ছে
কারণ হচ্ছে এই প্রোগ্রামটা অনেক মানুষ শুনছে, আপনার কথা শুনে লক্ষ লক্ষ ছেলে মেয়ে কিন্তু মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে, তারা হয়তো ভাবতে পারে যে না ভালোবাসা কোনো বয়স নেই, 5, 6, 7, 8, 9, 10 যে কোনো বয়সে আমরা ভালোবাসতে পারি যদি আমরা মন থেকে ভালোবাসি। সকলেই তো মন থেকেই ভালোবাসে, তাই না? তো বিষয়টা হচ্ছে আপনি এটাকে কতটুকু যুক্তিযুক্ত মনে করেন?
আমার সেরকম কোন ম্যাচুরিটি তখন আসেনি, কিন্তু কতগুলো ব্যাপার দেখা গেছে যে আমি বুঝতাম না উল্টাপাল্টা সিদ্ধান্ত। যেমন বাসায় যখন বেশি প্রেশার ক্রিয়েট করলে আমি ওকে বলতাম যে আমি বের হয়ে আসবো ঘর থেকে, আমি চলে যাবো তোমার সাথে, আমার ভালো লাগে না বাসায়, আমরা দুজন কোথাও গিয়ে থাকবো। দেখা যেত যে ও আমাকে বোঝাতো।
আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আপনার ক্ষেত্রে যেটা হয়েছে একটা প্লাস পয়েন্ট ছিল যে আপনি তখন অনেক বেশি ইম্যাচিউর, কারণ নাইনে পড়া মেয়ের কতটুকু বা জ্ঞান হতে পারে, কিংবা নাইনে পড়া একটা ছেলের কতটুকু বা জ্ঞান হতে পারে। আর সেই ক্ষেত্রে আপনার ভালোবাসার মানুষটি ছিল অনেক বেশি ম্যাচিউর, বিকজ তখন তিনি অনার্সে পড়ছেন, উনি মোটামুটি বিশ্ব দেখা হয়ে গেছে এবং সে জানে যে কোনটা ভালো হতে পারে কোনটা খারাপ হতে পারে। সো আপনি উত্তপ্ত হলেও তিনি আপনাকে শান্ত করতে পারতেন, তার বয়সের যে অভিজ্ঞতা কিংবা তার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে দেখার যে অভিজ্ঞতা, এটা একটা প্লাস পয়েন্ট ছিল। আর এখনকার জেনারেশনে যেটা দেখা যায় যে এখনকার ছেলে মেয়েদের ভিতরে 8, 9 পড়ে তারা বিয়ে করে ফেলছে, 9 পড়া অবস্থায় 10 পড়া অবস্থায় দেখা যাচ্ছে যে যে ছেলেটার হয়তো এখনো দাড়ি ওঠেনি ঠিকভাবে সে বিয়ে করে ফেলছে, বলছে আমার বউ। বিষয়টা হচ্ছে খুব হাস্যকর, এবং এক বছর দু বছর যায় না, 6 মাসের মধ্যে দেখা যায় তাদের ডিভোর্স হয়ে গেছে। হয়তো বাবা প্রেশার ক্রিয়েট করে ডিভোর্স দিয়ে দিয়েছে, অথবা ছেলেটি বুঝতে পেরেছে। তো আমার কথা, যে সম্পর্কের কোন স্থায়িত্বকাল মাত্র 6 মাস, তো সেই সম্পর্কে যাওয়ার দরকার কি? মানে ভালোবাসলাম, বিয়ে করে ফেললাম, এটা তো শুধুমাত্র লোক দেখানোর জন্য না, কিংবা মানুষকে বলার জন্য না যে হ্যাঁ আমি এখন বিবাহিত, আমি অবিবাহিত না, আমি ব্যাচেলার না, আমি এখন পরিপূর্ণ, কিংবা একটা মেয়ে শুধু বলার জন্য যে হ্যাঁ আমি স্বামীর সংসার করছি, বাট কয়দিন? বোঝার মতো যে বয়সটা দরকার সেটা কিন্তু অধিকাংশ ছেলে মেয়েদের হয় না, কারণ তাদের অপোজিট মানুষটা দেখা যাচ্ছে ওই লেভেলেরই হয় যে 9, 10 অথবা 10, 10 ক্লাসমেট, এই ধরনের কোচিং করতে যে বন্ধুর সাথে প্রেম ভালোবাসা বিয়ে পালিয়ে গেল কত কিছু হলো। মানে আপনার ক্ষেত্রে যেটা ছিল যে আপনার অপোজিট মানুষটা অনেক বেশি ম্যাচিউর ছিল আপনার থেকে, এই কারণে হয়তো আপনার, আমার মনে হয় যে আরো বেশি প্লাস পয়েন্ট হয়েছে যে আপনি ভুলগুলো করতে চাইলেও সে আপনাকে ভুলগুলো করতে দেয়নি। অনেক লাকি আপনি অনেক দিক থেকে। আর বিষয় আছে যে আমাদের প্রোগ্রাম আপনার সাথে বর্তমানে শেষের পথে, যাওয়ার আগে যদি আপনি আপনার দিক থেকে কিছু কথা বলেন, তারপর আমি আমার বন্ধুদের সাথে কিছু কথা বলবো আপনার এই ভালোবাসাকে নিয়ে। যাওয়ার আগে যদি আপনি বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলে যান, আপনার এই পুরো জীবনের ভালোবাসা থেকে, 5 বছরের ভালোবাসার প্রত্যেকটি কাহিনী, প্রত্যেকটি মুহূর্ত থেকে যদি আপনি বন্ধুদেরকে কিছু বলতে চান।
আমি শুধু এটুকুই বলতে চাই যে ভালোবাসার ক্ষেত্রে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে বিশ্বাস। একে অপরকে বিশ্বাস করা উচিত এবং রেসপেক্ট করা উচিত।
আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে বিশ্বাস কথাটি শোনা মনে, এমন কি কখনো হয়েছে যে আপনি ওনাকে বিশ্বাস করছেন বাট তারপর অবিশ্বাসের একটি চিড় কখনো মনে ধরা দিয়েছে যে না এটা কি হতে পারে, কিংবা ও মানে মিথ্যা কথা বলছে, এরকম কি কখনো মনে হয়েছে সত্য কথা বলবেন, মানে শুধু নিজেকে ভালো প্রমাণ করবার জন্য? না, যে না আমি খুবই ভালো মেয়ে, আমার তো কোনো ভালো মেয়ে হতেই পারে না, তো ওইটার জন্য না, জাস্ট কারণ আপনি তো আপনার ভালোবাসা পেয়ে গেছেন। বাট আপনার কথা শুনে কিন্তু অনেকে তার জীবনকে পরিবর্তন করতে পারে, কিংবা সে নিজেকে একবার পরীক্ষা করে দেখতে পারে যে আসলে সে তার ভালোবাসা মানুষকে কতটুকু ভালোবাসে। বলুন, আপনি কি এরকম কখনো মনে হয়েছে?
আমার মাঝে মধ্যে মানে মনে হতো, এখন না সেটা, আগে, যে ওকে আমাকে মিথ্যা বলছে। মানে দেখা গেছে কিছু কিছু ব্যাপার, যেমন ওর তো যে বলেছিলাম ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড ছিল, তো আমার সাথে রিলেশন হওয়ার পর আমি বলি যে না আমার এসব পছন্দ না, কারণ আমারও কখনো ছেলে ফ্রেন্ড ছিল না, তোমারও থাকতে পারবে না। মানে দেখা যেত যে ও সাথে সাথে ওদের সাথে বন্ধ করে দেয়। তারপর আমার মনে হতো যে ও তো আমাকে বলছে যে কথা বলছে না, আসলে কি বলে, এরকম মনে হতো। পরক্ষণে যখন গুরু প্রথমেই তো বললাম যে ওর ভালোবাসার এক্সপ্রেশনটা এমন ছিল যে মানে আমি তখন আর কি পরক্ষণে মনের মধ্যে আসতো যে না ও আমাকে এত ভালোবাসে, ও আমাকে মিথ্যা বলতে পারবে না। তখনই নিজের মনকে বোঝাতে শুরু করি যে না
এটা হতে পারে, আমি ভুল ধারণা করছি।
হ্যাঁ,
আচ্ছা,
এরকম
প্রথম দিক থেকে তার যে ভালোবাসার পাগলামিগুলো পেয়েছিলেন, প্রথম যখন আপনার বাইরে দেখা করেন, মানে যখন কন্ডিশন ছিল যে তুমি আমার হাত ধরবে তার বিনিময়ে আমি 7 দিন ধূমপান করব না, তো ওই দিন যে আপনি তার ভালোবাসার যে পাগলামি দেখেছিলেন, এখনো কি তার কোনো পরিবর্তন হয়েছে?
না,
সেম আছে।
মানে দেখা গেছে যে আরো বেশি,
আরো বেশি,
আরো বেশি। যেমন কোন মার্কেটে গেলে আমার কিছু দেখতে হয় না, ও লেস ম্যাচিং করছে, কোনটার সাথে কি লাগবে সবকিছু করছে। তারপর কোথাও গেলে কি চুরি পরবো, যেমন আজকেও আসছি কি চুরি পরবো, কোন জুয়েলারি পরবো, সবকিছু করে দিবে, চুল আঁচড়িয়ে দিবে, না রান্নাঘরে যাবে না, তোমার হাত পুড়ে যাবে, কোনো কিছু করতে গেলে সামান্য ডিম পোচ করতে গেলেও করতে দিবে না, আমি পারি তুমি বসো আমি করতেছি, অন্যরকম। মানে শুধু যে হাজবেন্ড তা না,
আমার যেটা মনে হচ্ছে সে শুধু আপনার হাজবেন্ড না, সে আপনার সবচেয়ে ভালো একজন বন্ধু, ভালো একজন অভিভাবক, এবং সবচেয়ে বড় কথা উনি আপনাকে টেক কেয়ার করতে জানে।
জি জি,
যে জিনিসটা দেখা যায় না সাধারণত, যে জিনিসটা দেখা যায় না আমাদের, আমরা ছেলেরা অনেক ক্ষেত্রে ব্যর্থ এই জিনিসটা প্রমাণ করবার ক্ষেত্রে, আর ব্যর্থটা হচ্ছে আমাদের অপোজিটে যারা থাকেন তাদেরকে আমরা আসলে এইভাবে পাই না হয়তো, এই কারণে শুধু ছেলেদের দোষ দিয়ে তো লাভ নেই। কারণ সরি, আপনার হাজবেন্ডের নামটা আমি আরেকবার জানতে চাচ্ছি।
নূর,
নূর ভাই আপনার মতো একজন মেয়েকে পেয়েছিলেন বিধায় হয়তো আপনার ভালোবাসাতে তিনি সে সাড়া পেয়েছিলেন বিধায় হয়তো আপনাকে তিনি অতটাই ভালোবাসেন। আর আপনাদের জুড়িটা আসলে যেভাবে আপনি বলেছেন, আমি জানি না যে আপনি আদৌ সব সত্য বলেন না মিথ্যা বলেন, কারণ সেটা পরিমাপ করার মতো কোন যন্ত্র তো এই মুহূর্তে আমার কাছে নেই। এবার বিশ্বাস করছি যে আপনি যা বলেছেন সত্য বলেছেন, এবং বিশ্বাস করা ছাড়া আমাদের হাতে কিছু নেই। যদি আপনি সব সত্য বলে থাকেন এবং আমি যদি ধরে থাকি সবই সত্য, তাহলে অবশ্যই যে আপনাদের ভালোবাসা তো অনেক বেশি পবিত্র ছিল এবং মন থেকে অনেক বেশি ভালোবাসতেন বিধায় আপনারা আজ অবধি এখন পর্যন্ত ভালোবাসা কমেনি, বরং বেড়েই যাচ্ছে দিনের পর দিন প্রতিনিয়ত। এবং দোয়া করি যিনি সৃষ্টিকর্তা আপনাদের ভালোবাসা প্রতি মুহূর্তে প্রতি বিন্দুতে বিন্দুতে বাড়াতে থাকে, এবং যদি কখনো আপনাদের সাথে আবার রাস্তাঘাটে দেখা হয় তখনও যেন ঠিক একই পরিমাণ হাসি এবং একই পরিমাণ ভালোবাসার কথা যেন জানতে পারে যে না লাভ গুরু এত বছর হয়ে গেল দেখেন তারপরে সে আমাকে ডিম পোস্ট করতে দেয় না, আমার স্বামী আমাকে ডিম পোস্ট করে খাওয়ায়। অনেক ধন্যবাদ আপনাকে, আমি নাতাশা বলে ডাকবো না যেহেতু আপনার নিক নেম নাতাশা, বাট আপনাকে আমরা যে নামে চিনেছি হচ্ছে জাফরিন। আচ্ছা জাফরিন নামের অর্থ কি যেটা আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম, জাফরান থেকে
আগত সম্ভবত,
জাফরান থেকে আগত নাম জাফরিন। আচ্ছা জাফরিন কিংবা ওরফে নাতাশা, ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং অনেক বেশি হাসি খুশি থাকবেন সেই মঙ্গল কামনা করে সৃষ্টিকর্তার কাছে। আর তৌফিকা, এখন তোমাকে আমি বলি যে জাফরিনের কথা শুনে সবই ঠিক আছে, আমি জাস্ট দু তিনটা পয়েন্ট মার্ক করতে, যেটা জাফরিন আপনার কাছে অনুমতি নেই করছে, হয়তো কথা কিছু কিছু আপনার পক্ষে যেতে পারে, কিছু কিছু আপনার বিপক্ষে যেতে পারে, কারণ আপনার ভালোবাসার কথা শুনলাম, সবাইকে শোনালাম, বাট আমি যদি বিচার করি এখানে কিছু আমার নেগেটিভ পজিটিভ দুটো আমি তুলবো, সেটা আপনাকে নিয়ে না, আপনার ভালোবাসার যে কার্যক্রমগুলো ছিল সেখান থেকে। যেমন একটা হচ্ছে যে অনেক বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি যে অনেক বন্ধুরা আর কি ইতিমধ্যে বলেছে যে আপনার কথা শুনে হয়তো ভাবতে পারে, যারা হয়তো 8, 9, 10 পড়ছেন, যারা হয়তো ভাবতে পারেন যে হ্যাঁ আমার মাও তো আমার সাথে ক্যাটর কাটর করে, আমার বাবাও তো আমার সাথে ক্যাটর কাটর করে, কই দেখেছো নাতাশা আপু তো অনেক ভালো ছিল আমরা কেন ভালো থাকবো না। নাতাশা আপু ভালো ছিল কারণ ওটা নাতাশা আপুর ভাগ্যে লেখা ছিল, এবং নাতাশা আপু নাতাশা আপু, নিজেকে দিয়ে কখনো অন্য কারোর সাথে কম্পেয়ার করাটা উচিত না। আমরা যেটা করে থাকি প্রায় যে ও পারলে আমি পারবো না কেন, ও খুশি হয়েছে আমি খুশি হব না কেন, এটা সম্ভব না, কারণ সৃষ্টিকর্তা তাকে তৈরি করেছে একভাবে, আপনাকে তৈরি করেছে আর একভাবে। প্রত্যেকটা মানুষকেই সৃষ্টিকর্তা আলাদা বুদ্ধিমত্তা আলাদা চিন্তা শক্তিতে দুনিয়াতে পাঠিয়েছে, ধৈর্য ক্ষমতা দিয়ে পাঠিয়েছে। আপনি যে কাজটি করতে পেরেছেন হয়তো তার থেকে অনেক বেটার কেউ কোনো কাজ করতে পারে, কিংবা তার থেকে অনেক কোনো খারাপ কাজ করতে পারে। সো আমরা কাউকে দেখে যাই নিজেদেরকে সেই আকারে পরিণত করতে না চায় যে উনি পেরেছে আমিও পারবো, আমিও প্রেম করব, আমিও ভালোবাসবো। এই জিনিসটা যেন কখনো আমাদের যারা একেবারেই দেখা যাচ্ছে স্কুল কলেজে পড়ুয়া যে বন্ধু বান্ধবরা আছেন, যারা এখন তাদের ক্যারিয়ারটাকে তৈরি করতে যাচ্ছেন, প্লিজ এই ধরনের কোন প্রকার তোমরা চিন্তা ভাবনা করো না যে না এটা ক্ষতি কি, এটা ডেফিনেটলি ক্ষতি। আমি স্বীকার করি এটা ক্ষতি, কারণ মাধ্যমিক পড়া বয়সে একটি ছেলে মেয়ে কিংবা উচ্চ মাধ্যমিক পড়া বয়সে একটি ছেলে মেয়ে আসলে প্রকৃতি বলি, পরিস্থিতি বলি, ভালোবাসা বলি, বোঝার সম্পর্কে ক্ষমতা অতটা থাকে না। এটা আপনি হয়েছেন সাকসেস, বাট ইটস রেয়ার, ইটস রেয়ার। আমার এই আমার ভালোবাসার প্রোগ্রামে যদি আমি পার্সেন্টেজ হিসাব করে থাকি, তাহলে আপনার মতো অনেক ছেলে মেয়ে এখানে এসছেন যারা এরকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়া অবস্থায় প্রেম করেছে কিংবা ভালোবেসেছে, বাট 90% হচ্ছে আনসাকসেসফুল, তারা সাকসেসফুল হতে পারেনি, 10% মধ্যে আপনি একজন। তো আমার 90% কিন্তু কষ্টে ভুগছে, তো আমি চিন্তা করবো যে বেশি সংখ্যা কোনটা। আমি ডেফিনেটলি ভালোবাসবো, আমি কখনো আমি নিজে ভালোবাসার গুরু, তো আমি যদি ভালোবাসার এগেনিস্টের কথা বলি সেটা তো যায় না, আমার ধর্মের সাথেও যায় না, আমার কর্মের সাথেও যায় না, বাট অবশ্যই একটু ভেবে চিন্তে কাজটা করা উচিত। কাউকে শুনে আমি প্রলুব্ধ হয়ে ভালোবাসার সুন্দর সুন্দর কথা শুনে, যে আপনি বলছিলেন যে বৃষ্টির মধ্যে আপনি তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন এবং অবশেষে ডাস্ট মানে কি বলে যে ড্রেন, ড্রেনের ভিতর পড়ে যান, এবং বলছিলেন যে চমৎকার চমৎকার ভালোবাসার যে শব্দগুলো, যে একটা কথা আমার খুব চমৎকার লেগেছে যে তার নিঃশ্বাসের আওয়াজ শুনে তারপর আপনি ঘুমোতেন যে সে ঘুমোচ্ছে। এই স্বপ্নগুলো কিন্তু আমাদের স্বপ্ন দেখতে শেখায়। যারা এখন একেবারে অপ্রাপ্ত বয়স্ক তাদের কাছে কিন্তু এই কথাগুলো অনেক মধুর মতো। শাহরুখ খানের ছবিও কিন্তু হার মেনে যাবে আপনার এই শব্দগুলো। ইটস ট্রু, এটা সত্য কথা। কারণ আমি যখন চোখে একটা জিনিস দেখছি বা যখন জ্বলন্ত বাস্তব কোন একটি কথা শুনছি যে এই মেয়েটি তার ভালোবাসার মানুষের যখন ঘুমোতো তখন সে নিঃশ্বাস শুনে সে ঘুমোতে যেত, তো আজকে কিন্তু অনেকেই মনে করবে রাত্রেবেলা যে দেখি আমি আমার বয়ফ্রেন্ডের নিঃশ্বাস শুনে তারপর ঘুমাবো। তো যারা বয়স্ক তাদের জন্য সমস্যা নেই, কিন্তু যারা অপ্রাপ্ত বয়স্ক তাদেরকে বলছি যে প্লিজ এই জিনিসটা, মানে আমার মনে হয় যে জোর করে কখনো কিছু হয় না, যে উনি করতে পেরেছে বিধায় যে আমিও করবো কিংবা উনি এই অ্যাক্টিভিটিস গুলো করেছে বিধায় আমিও এগুলো করবো, এই টাইপের কোন প্রকার কোন পদক্ষেপ তোমরা নিও না। যেটা আমার মনে হয় আমার অভিজ্ঞতা আমার জীবনে মানুষের সাথে চলাফেরা দেখে আমি যেটা বলছি যে এটা করা মানে উচিত হবে না তোমাদের জন্য। আগে নিজের বয়সটাকে বোঝো, নিজের পরিবেশকে বোঝো, নিজের পরিস্থিতিকে বোঝো, তারপরে সারা জীবন ভালোবাসার জন্য লম্বা সময় পড়ে আছে। আর যেটা হচ্ছে যে ভালোবাসা কিন্তু জোর করে হয় না, ভালোবাসাটা জোর করে হয় না, হয়ে যায়, হঠাৎ করে হয়ে যায়। বাট এই কথা সূত্র ধরলে হয়তো এখন যারা অপ্রাপ্ত বয়স্ক যে বন্ধু বান্ধবরা বলছেন তারা হয়তো বলবে যে আমাদেরও তো হয়ে যায় হঠাৎ করে, আমি কি করবো গুরু, দেখেন আমার পছন্দ হয়ে গেছে আমার ক্লাসমেটকে, হঠাৎ করে হয়ে যায়। বাট বিষয় হচ্ছে যে হঠাৎ করে হয়ে যায় এটা বোঝার জন্য বয়স এখনো তোমাদের হয়নি যে হঠাৎ করে হয়ে যায়। ভালোবাসা মানে কিন্তু এই না যে শুধু চুইংগাম খেলাম, বাদাম খেলাম কিংবা রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে ফোন করে কথা বললাম, দ্যাটস অল, এটাই কিন্তু ভালোবাসা না। হয়তো আজকে জাফরিন অনেক বেশি সুখী হতে পেরেছেন, তার কারণ হচ্ছে তার অপোজিট সাইড যে মানুষটি ছিল তার ভালোবাসা মানুষটি কিন্তু অনেক বেশি ম্যাচিউর ছিল। বিকজ উনি জানতেন যে পৃথিবী কাহাকে বলে, ভালোবাসা কাহাকে বলে, অভাব কাহাকে বলে, সবকিছু উনি জানতেন এবং জেনে শুনে উনি কিন্তু প্রত্যেকটি পদক্ষেপ নিয়েছেন। এবং জাফরিন ভুলগুলো করেছেন, ভুলগুলো করেন করতে পারতেন বলবো না, জাফরিন ভুল করেছিলেন আপনি, বা সেই ভুলগুলোকে সংশোধন করার মতো কিংবা দেখিয়ে দিবার মতো কিংবা সেগুলোকে বহন করবার মতো ক্ষমতা কিন্তু তার তখন ছিল। বাট এই ধরনের সুযোগ বলি আর ভাগ্য বলি সবার ক্ষেত্রে কিন্তু ঘটে না, তাই আমরা কাউকে দেখে জানি নিজেকে পরিবর্তন করতে না চাই, আমি যা আমি তাই। সময় মানুষকে শিখিয়ে দেবে আমাকে কি করতে হবে, কেন করতে হবে, কিভাবে করতে হবে, জাস্ট সময়কে একটু সময় দিতে হবে, সবকিছুর প্রতি শ্রদ্ধা বোধটা রাখতে হবে। ভালোবাসা কোনো মজার জিনিস না যে যেটাকে নিয়ে খেলতে অনেক বেশি মজা লাগে, যাতে ঠিক আছে একটু ভালোবেসে দেখি না, না হলে পরে আমার ফেলে দেবো, সমস্যা তো নেই। ভালোবাসাটা খেলার জিনিস না, ভালোবাসাটা সৃষ্টিকর্তা আমাদের ভেতরে দিয়ে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন এবং ভালোবাসা কিন্তু সৃষ্টিকর্তার একটি উপহার বলি, দান বলি, সৃষ্টি বলি, যাই বলি না কেন। সো এটার মর্যাদা রক্ষা করা কিন্তু আমাদের নিজেদের দায়িত্ব এবং কিংবা নিজেদের কর্তব্য যাই বলি না কেন উচিত, এটা একটা কথা। আর একটি কথা বলবো যে যেটা সবচেয়ে বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে আজকাল দেখা যায় কি হলো,
আচ্ছা
পরে যেটা হোক, একটা জিনিস প্রায় দেখা যায় আজকাল যে তোমার যখন ফ্যামিলিতে হয়তো জানাজানি হয়ে গেল যে ভালোবাসিক আত্মীয় স্বজন জেনে গেল, আমি প্রায় দেখেছি যে পাশের বাড়ির আন্টিটি তার মেয়ে কি করছে তার থেকে, মানে নিজের ঘরের মেয়ের থেকে পাশের বাড়ির মেয়েটি কি করছে সেই সম্পর্কে মানে খুব বেশি আগ্রহ থাকত। বাইরে কি ঝড় হচ্ছে? বাইরে ঝড় হচ্ছে, কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। যাক, আমি বন্ধুদেরকে বলছি যে প্রায় দেখা যায় যে জিনিসটি হয় যে নিজের ঘরে খবর নেই পর পাশের বাড়ির মেয়েটা কি করছে সেই সম্পর্কে ছয় কে নয় বানানো আমাদের ভেতরে খুব বেশি একটি প্রবণতা কাজ করে। এই প্রবণতা যেন আমাদের ভেতর না থাকে, প্রায় দেখা যায় যে আত্মীয় স্বজন যারা আছেন তারা কান ভারী করতে খুব বেশি ব্যস্ত থাকেন এবং এটার ফলাফল কিন্তু প্রচন্ড খারাপ হয়ে থাকে। দেখা গেছে কোনো একটি ছেলে মেয়ে রাস্তাঘাটে ঘুরতে গেছে, তাকে বলে দিল ছি 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 ছি, রহমান সাহেব আপনার মেয়ে তো আর মানিজ্য রাখলো না, এভাবে রাস্তাঘাটে হাত ধরে ধরে ঢলাঢলি করে হাঁটে। এই যে জিনিসটা দেখা গেছে ছেলে মেয়ে সিম্পল হেঁটে যাচ্ছে কিংবা রাস্তা পার করতে যে হাত ধরেছে সেটাকে বানিয়ে এমন একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করা হয় আমাদের সামনে যেটা খুবই নিন্দনীয়। তো এই কাজগুলো আঙ্কেল আন্টিদের প্রতি কিংবা ভাইদের আপুদের প্রতি একটি বিনীত অনুরোধ যে প্লিজ এই ধরনের কাজগুলো করবেন না, কারণ আপনি হয়তো বলে দেন নিজের ইচ্ছা পূরণের জন্য কিংবা কিছুটা আনন্দ পাবার জন্য হয়তো আপনি বলে দেন, কারণ কাটা গায়ে নুনের ছিটে দিতে আমাদের সকলেরই ভালো লাগে, এটা আমাদের চিরাচরিত একটি নিয়ম। ঘা কেটে গেছে সেখানে আমরা না শুকিয়ে বরং আরো থেতলে দিই যেন মানে ঘাটা অনেক বেশি মাত্রায় হয়, তো সেই কাজটা হয়তো আমরা কিছু সময়ের জন্য করে ফেলি বাট পরবর্তীতে যে রেশটি ঘটে সেটা কিন্তু পরিবারের উপর ঘটে, ওই মেয়েটির উপর ঘটে, ওই বাবা মায়ের উপর ঘটে। তাই প্লিজ এই ধরনের কোনো কাজ করবার আগে নিজে 10 বার ভাবুন যে কথাটা কি বলা আমার জন্য খুব বেশি প্রয়োজন, কিংবা এই কথাটাকে কি এইভাবে বলা প্রয়োজন। ছন্দে ছন্দে না বলে যদি একটু সুন্দর করে আমরা বোঝানোর ভঙ্গিতে বলতে পারি যেখানে সত্যিকার অর্থে কার উপকার হবে, বাট আমরা সেই কাজটি না করে আমরা খোঁচা দিতে খুব বেশি পছন্দ করি, এমন ভাবে কথাটাকে আমরা উপহার দিই আত্মীয় স্বজনের কাছে কিংবা পরিবারের কাছে যে শুনলে মানে গা একদম তেলে বেগুনে জ্বলে ওঠে। তো এই কাজটাগুলো যেন আমরা না করি। তো এটা একটা বিশেষ অনুরোধ আপনাদের সকলের কাছে, কারণ আমরা বলার জন্য বলে ফেলি বাট মানে পরবর্তী যে ঘটনাটি ঘটে কিংবা পরিণতি যা ঘটে তা খুবই ভয়ঙ্কর। প্লিজ এই কাজটা আমার নিজের জীবনও আমি দেখেছি এবং বন্ধু বান্ধবের জীবনও দেখেছি এবং আজকে আপনার কাছ থেকে শুনলাম। এই জিনিসটা খুবই খারাপ, খুবই খারাপ যে এমন ভাবে আমরা সবকিছুকে প্রেজেন্টেশন করি যা হয়নি, এবং এতে হয় কি যে জিনিসটা ঘটেনি সেই জিনিসটা আমরা ঘটিয়ে ফেলি। সাপোজ যে মেয়েটিকে নিয়ে বলা হচ্ছে তুমি এই ধরনের কাজ করেছো, তোমার ওই আঙ্কেল তো এটা বললো কিংবা তোমার মামা এটা বললো, তোমার চাচা এটা বললো, হয়তো ওই মুহূর্তে মেয়েটি এটা কল্পনাও করেনি, বাট সে তখন ভেবে ফেলেছে যা না করেই যখন শুনতে হলো তাহলে আমি করেই দেখাবো। যে তাতে কিন্তু ফলাফল কখনো ভালো হয় না। তাই সবার কথা মানে প্রত্যেকটা মুরব্বীর প্রতি, প্রত্যেকটা অভিভাবকদের প্রতি সম্মানের সহিত আমি অনুরোধ করছি, প্লিজ এমন কোন কথা এমন ভাবে বলবেন না যেই কথাটা ওই মুহূর্তে উপস্থাপন করাটা উচিত নয়। একটু সময় নিয়ে পরিবেশ পরিস্থিতিকে বুঝে যদি আপনি কথাটা বলেন তাহলে অবশ্যই আমার মনে হয় সকলের জন্য মঙ্গল হয়। সকলের জন্য কোন কথাটা মঙ্গল হয় সেই কথাটা যদি আমরা বুঝতে পারি তাহলে মনে হয় আমাদের সমাজে আমরা যে মানুষগুলো বসবাস করি আমরা অনেকটা না হলেও কিছুটা শান্তিতে আমরা থাকতে পারি। জাস্ট এটা আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ। আর বলার কিছু নেই, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, অনেক সুন্দর সুন্দর ভালোবাসার কথা বলে গেল। আর আপনার আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কথাটি বলার জন্য, যে ভালোবাসার মানুষের নিঃশ্বাসের শব্দ শুনে তারপর ঘুমোতে, আমার কাছে অনেক চমৎকার লেগেছে কথাটি। আর বন্ধু বান্ধবকে বলছি সব কথাগুলো অনেক চমৎকার ছিল, বাট সব কথাগুলোকে আমরা আমাদের নিজের জীবনে প্রয়োগ যেন না ঘটে সেই বিষয়ের দিকে একটু লক্ষ্য রাখবেন। ভালোবাসার কথা শুনতে কোনো সমস্যা নেই, ভালোবাসাকে বুঝতে কোনো সমস্যা নেই, বাট সবার আগে বুঝতে হবে যে কথাটিকে আমি শুনলাম, যে কথাটিকে আমি বুঝলাম, সেই কথাটিকে এই মুহূর্তে প্রয়োগ করবার মতো সময় পরিবেশ পরিস্থিতি আমার আছে কিনা, দেন তারপর আপনি করেন। একটা কথা আছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। জাস্ট একবার ভাবুন আজকে যে বন্ধুটি আজকে এসে তার ভালোবাসার কথা বলল, আমরা যদি চাই তার জীবন থেকে তার ভালোবাসার শব্দগুলো জেনে আমরা আমাদের ভালোবাসাকে অনেক সুন্দর করে সাজাতে পারি, আমাদের জীবনকে অনেক সুন্দর করে সাজাতে পারি যদি আমরা চাই। আর যদি আমরা না চাই তাহলে আমি কেন, আমার মতো 1000 লাভ গুরু এসে বললো কিছু হবে না, এরকম হাজারো জাফিন কিংবা নাতাশা এসে কথা বললো কিছু হবে না, আমরা শুধু শুনে যাবো, তাৎক্ষণিক সিদ্ধান্ত নেব, তাৎক্ষণিক ফলাফল হবে। কোনো কিছুই দ্রুত ভালো না, সবকিছু বুঝে শুনে করলে আমার মনে হয় আমরা জীবনে কিছুটা হলো শান্তির পরশ পেতে পারি, সুখে থাকতে পারি, বাকিটা আপনাদের সিদ্ধান্ত। জাফরিন আপনার অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং আবারও শুভ নববর্ষ। তফিকা আমরা বরং এখন একটি গান শুনি, তারপরে এসে আমি একটু ঝড় দেবো, কারণ বাইরে ঝড় হচ্ছে, তারপরে আমরা আবার প্রোগ্রাম নিয়ে আবার আমাদের
বন্ধুদের একটি কথা বলতে চাই যে আগামী পর্বে জাফরিনের মতো একটা চমৎকার ভাবে ভালোবাসার কথা যদি আমাদের সবার সাথে শেয়ার করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন RA স্পেস দিয়ে আপনার নাম লোকেশন, তারপর আরেকটি স্পেস দিয়ে আপনার বয়স লিখে ফেলুন এবং তারপর আরেকটি স্পেস দিয়ে লাভ গুরু লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বার।
আমি একবার বলছি যে তফিকা যে কথাটি বলল অবশ্যই আপনার SMS পাঠাবেন, বাট SMS পাঠানোর আগে একটিবার ভাববেন যে আপনি আসলে আসতে চান কিনা, কারণ অনেকে হুজুকে পাঠিয়ে দেয়, অনেকে আসলে জানেই না, অনেকে ফোন করবার পর বলে যে ভাইয়া প্রোগ্রামটা যিনি কখন হয়, তাহলে উনি SMS পাঠালেন কিভাবে আমি বুঝলাম না, প্রোগ্রামটি হয় রাত্রে। আবার ফোন করার পর বলে যে না আসলে প্রোগ্রামটি তো অনেক রাত্রে হয়, তা আপনি তো জানেন প্রোগ্রামটি অবশ্যই রাত্রে হয়। তাই বলছি হঠাৎ করে পাঠানোর দরকার নেই, একটু ভেবে আপনি পাঠান যে আপনি আদৌ আসতে চান কিনা। যদি আসতে চান আপনার সুন্দর সুন্দর ভালোবাসার কথাগুলো অথবা আপনার জীবনের স্মৃতিগুলোকে, আপনার জীবনের বর্ণগুলোকে আপনি আমাদের সাথে ভাগাভাগি করতে চান, যদি আপনি মনে করে থাকেন আপনার জীবনের একটি কথা লাখো মানুষকে বাঁচাতে পারে, লাখো মানুষকে নতুন করে শেখাতে পারে যে ভালোবাসা কি, তাহলে মোবাইলের মেসেজ অপশন যে টাইপ করুন প্রথমে RA দেন স্পেস দিয়ে আপনার নাম, দেন স্পেস দিয়ে আপনার লোকেশন, দেন স্পেস দিয়ে আপনার বয়স, তারপর আরেকটি স্পেস দিয়ে লাভ গুরু লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারে। আমরা ফিরে আসছি একটি গানের পর, তারপর আরো অনেক কথা বলবো।
রাইট, আর এখন যে গানটি শুনবো সেটা হচ্ছে জাফরিনের খুব প্রিয় একটি গান হাবিব এবং ন্যান্সির পৃথিবীর যত সুখ। আসলে মনে হয় তাদের রূপে জাফরিন এবং নূর গেয়েছে গানটি, চলুন শুনে আসি এবং সাথে থাকুন সবসময় রেডিও MFM 88.4।
This track was downloaded from FusionBD.com.